পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং পরবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলম ও হিকমতের বাণী, সকলকে জানাই স্বাগতম। সপ্তাহ ঘুরে আবারও আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা দেখে থাকি মাদানী মুজাকারার সারাংশগুলো। গত সপ্তাহের মাদানী মুজাকারার সারাংশ আমরা এই সপ্তাহে আমরা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে মনোয়ার ভাই রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আজকেরও আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদিমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করে তোলো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসা দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনার দিকে এগোব। গত সপ্তাহে শুরুতেই যে মাদানী ফুলটি, যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা হয়েছিল তা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে, আমাদের দেশেও এরকম হয়ে থাকে, কেউ হাত দেখিয়ে থাকি আমরা গণকের কাছে গিয়ে, হাতের রেখা দেখে অনেকে ভাগ্য গুলো, তাকদীর গুলো বলে দেয় যে হাতের রেখা এরকম হলে তোমার এত সম্পদ হবে, তোমার এতটি ছেলে সন্তান হবে, তোমার এতটি মেয়ে সন্তান হবে, তোমার এতটি বিয়ে রয়েছে তোমার কপালে। এভাবে করে হাতের রেখা দেখে পুরুষের ডান হাত দেখানো হয়, মহিলাদের বাম হাত দেখানো হয়। এভাবে করে গণকের কাছে গিয়ে হাত দেখিয়ে নিজের ভবিষ্যৎগুলো জেনে নেয়া, এ সম্পর্কিত কিছু মাদানী ফুল মুফতি সাহেবও দিয়েছিলেন, পাশাপাশি আমির আল সুনাত আহমদ বরকাতুল আলিয়াও দিয়েছিলেন। বলা হয়েছিল বিভিন্ন দেশের মধ্যে, মনোয়ার ভাইও রয়েছেন শুনছেন আমার কথা, বিভিন্ন দেশের মধ্যে হাতের রেখাকে অপারেশন করে পরিবর্তন করা হচ্ছে। আমাদের বাংলাদেশে তো হচ্ছে না, যে দেশের মধ্যে আপনার ইতেকাদ বিশ্বাস এই হাতের রেখার প্রতি বিশেষ করে বেশি, ওই সব কান্ট্রিগুলোতে হচ্ছে এরকমের। আল্লাহ না করুক এই আপদ যদি আমাদের দেশেও চলে আসে, সেজন্য আগেভাগেই আমরা সতর্ক হয়ে যাব। আমরা আগে থেকেই এই সম্পর্কে জেনে নিব যে এর হুকুম কি রয়েছে, আদৌ এরকম কোনো কিছু আছে কিনা। মনোয়ার ভাই শুরুতে কি বলবেন, হাতের রেখা পরিবর্তন করা এবং তাকদীরকে গণকের কাছে নিয়ে দেখা, এগুলো হাত দেখানো
এখন খুবই চিন্তার বিষয় আমাদের সমাজে। এটা ছড়িয়ে পড়েছে এর পিছনে একটি কারণ, যে ইসলাম এই বিষয়ে কি বলে সে সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা না থাকার কারণে আমাদের সম্পূর্ণ বিষয়টাই, আমাদের তাকদীরে কি রয়েছে
জি,
এটা আমাদের থেকে গোপন
গোপন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে অনেক সময় তাদের নৈকট্য অনুসারে অনেক ইলমে গায়েব অদৃশ্য বিষয় জানিয়ে দেন। যেমন আমরা কিতাবে যদি স্টাডি করি, দেখি যে অনেক আল্লাহর ওলি মৃত্যুর পূর্বে সে বলতে পারেন যে আমি অমুক দিনে মারা যাব, তুমি আমার জানাজা পড়াবে, তুমি আমায় গোসল দিবে, ইত্যাদি ইত্যাদি
আগেভাগেই বলে ফেলে
জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাই কেরামদেরকে প্রকাশ্যভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন
জি,
অথচ প্রত্যেক সাহাবাই কেরাম জান্নাতি।
সুবহানাল্লাহ।
তো এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্য জ্ঞান। তো এভাবে দেখা যায় আম্বিয়া আলাইহিমুস সালামের মাধ্যমে, সাহাবাই কেরামের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে অনেক বিষয় রয়েছে যেটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তারা এভাবে তাকদীরের কিছু বিষয় যেটা গোপন বান্দা থেকে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিতেন। এখন ঘটনা হচ্ছে যে জানাতেন তার বিষয়ে অনেক বিষয় রয়েছে গোপন, যেটা আল্লাহ তাবারক তাআলা তার থেকে পর্দা দিয়ে রেখেছেন এখন এটা ছিল একটা পুত পবিত্র নিয়ম নীতি আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দাদের সাথে। কিন্তু এখন যে বিষয়টা চালু হয়েছে, হাতের রেখা পরিবর্তনের মাধ্যমে, টিয়া পাখির মাধ্যমে, চিঠির মাধ্যমে,
ফলনামার মাধ্যমে,
জি ইত্যাদি ইত্যাদি,
হাতের রেখা গণনা করে,
জি, এবং জিন কে বশ করার নামে যে এই ব্যক্তি অমুক ব্যক্তির কাছে জিন আছে, তার কাছে জিজ্ঞাসা করো তো সে বলে দিবে। তো এইভাবে উলামায়ে কেরাম এগুলোকে সম্পূর্ণ পরিহার করতে বলেছেন। এবং এই যে জিন বা হাতের রেখার মাধ্যমে ভবিষ্যৎকে জেনে নেয়া, তাদের কাছে প্রশ্ন করো এগুলো বৈধ নয়। এবং জিনের কাছে অগ্রিম প্রশ্ন করা যে আমার ফিউচার কি হবে, আমি যে অমুক ব্যবসাটা করব লাভ হবে কি লস হবে, আমার ছেলে পরীক্ষা দেবে পাস করবে না ফেল করবে, আমি অমুকের সাথে রিলেশন করতে চাই সেটা ভালো হবে না মন্দ হবে,
এক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা রয়েছে কিন্তু,
জি,
তো আপনি কি গণকের কাছে যাবেন না আপনি কি করবেন এ সম্পর্কে দিক নির্দেশনা অবশ্যই রয়েছে। ইস্তেখারার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন, ইস্তেখারা নামাজ রয়েছে, বিভিন্ন দোয়া রয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ওজিফা বলেছেন আমল করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ পদ্ধতি নামাজ পড়তে বলেছেন। তো সেগুলো শিখে আমাদেরকে কি করতে হবে, ফিউচারটাকে ব্রাইট করতে হবে। ফিউচার সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা অনেক সময় ইলহাম যেটাকে বলে, বান্দাকে অনেক সময় নির্দেশনামূলক অনেক স্বপ্নের মধ্যে অনেক কিছু জানিয়ে দেন যে তোমার গতিবিধি কেমন হওয়া দরকার। তো এই যে বিষয়গুলো, তো সেটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন না করে দেখা যায় আমরা ওই পন্থা অবলম্বন করি, যা সম্পূর্ণ পরিহার করতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুত পবিত্র, আর তিনি তার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুত পবিত্র পদ্ধতিগুলি শিখিয়েছেন, যাতে বান্দা সে পদ্ধতি অনুযায়ী চলে আল্লাহকে পেতে পারে।
আমরা এক কথায় বলতে পারি যে এই গণকের কাছে যাওয়া এটা আসলে আদৌ ঠিক না,
যে
হাত দেখানো এগুলো ঠিক না, হাতের রেখায় আমার তকদির এগুলো কিছুই নয়।
আরেকটা বিষয় যেটা আপনি বললেন,
আল্লাহ আমাদের
যে কিছু শুনে নির্ধারিত কান্ট্রির মধ্যে এটা শুরু হয়েছে, যে হাতের রেখা তো এমন হলে ভালো হতো, তো যেহেতু এমন আছে এটা খারাপ, তাহলে আমি পরিবর্তন করে সেই ভালো যেটা তথাকথিত তাদের ধারণা তেমন করে দেই, তাহলে আমার রেখাও ভালো হবে। তা আদৌ এটা ঠিক নয়, এবং শরীয়তের দৃষ্টিতে নিজের দেহের মধ্যে এভাবে কাটা ছিটা করা বিনা কারণে
এটা তো নিষিদ্ধ রয়েছে,
অনুমতি নেই। আর এটার উপর বিশ্বাস স্থাপন করা, সেটাও আল্লাহ না করো তাকে পথভ্রষ্টতা দিকেই নিয়ে যাবে,
নিঃসন্দেহে পথভ্রষ্টতা এটা রয়েছে। আর আমরা মুসলমান, মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত। আমরা নিশ্চয়ই অবগত হয়েছি যে কোন গণকের কাছে যাওয়া এটা যাওয়া যাবে না, হাত দেখানো এটা যাবে না, হাত দেখানো এটা নিষেধ রয়েছে। আল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই বিশেষভাবে বারণ করেছেন, হাত দেখাবো কেন, কি উদ্দেশ্যে, আমি হাত দেখাচ্ছি, এর উপর ইতিকাদ বিশ্বাস করছি, আল্লাহ তাআলা আমার তাকদীরকে ঠিক করে দিয়েছেন, আমি যখন জন্মগ্রহণ করেছি তখনই আমার তাকদীরকে লেখা হয়ে গিয়েছে, এবং বলা হচ্ছে কিতাবে বর্ণিত যে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, লাউহে মাহফুজের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে আমরা এগুলোই আমরা বিশ্বাস করবো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা রাখবো, আল্লাহ চায় তো আসানি হবে। আমরা ভবিষ্যৎ জেনে কি করব, কেউ যদি ভবিষ্যৎ জেনে সে জেনে যায় যে আমি এত বছর বয়সে ইন্তেকাল করব, তাহলে সে কি করবে, তার তো আরো আমলহীন ছিল, আমল ওয়ালা হওয়া উচিত, কিন্তু আমরা তো আমলহীন হয়ে যাচ্ছি।
আমি একটি বিষয়ে এর মধ্যে বলবো, আপনার সাথে অ্যাড করব যে ফিউচার জানতে চাওয়া,
জি,
এটা এতটাই খারাপ, এবং শয়তান ওই ব্যক্তিদেরকে বেশি বেশি ধোকা দেয়। যেমন আমরা একটি অনুষ্ঠানে কিন্তু এই উদাহরণটা দিয়েছিলাম, এটা দর্শকদের মধ্যে অনেকে জানে, যে আবিদ ব্যক্তি ছিল, সে 40 বছর ইবাদত করেছে, তো শয়তান এসে তাকে কি করলো, তার সামনে আত্মপ্রকাশ করলো যে তুমি তো তোমার ইবাদত বন্দিকিতে পরহেজগারিতা অবলম্বন করে এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছো, তো যেহেতু পৌঁছে গেছো আর তুমি দেখতে চেয়েছ, ইচ্ছা পোষণ করেছ, তো আমি তা আমার অবস্থা তো জানো। শয়তান তখন তাকে বলল যে আমি আমার জ্ঞান দিয়ে জানতে পেরেছি তুমি আরো 40 বছর বাঁচবে।
আচ্ছা,
তাকে ফিউচারের সংবাদ দিল, তো যেহেতু আরো 40 বছর বাঁচবে, তুমি 40 বছর আল্লাহ আল্লাহ করেছ, এখন কি করো, এখন যে সময়টা রয়েছে তুমি এর মধ্যে দুনিয়ার রং তামাশের মধ্যে মশগুল হও, দুনিয়া দেখো, পরে শেষ বয়সে তুমি তো জানোই তোমার বয়স 80 বছর হবে প্রায়, তো তুমি পরে আল্লাহ করবে। তো ওই আবিদ ব্যক্তি তার সে ধোকার মধ্যে পড়ে গেল। তো এখন এই যে বিষয়টা যে ফিউচারের বিষয় বলে ধোকা দেয়া, অথচ আমরা জানি যে কিছুক্ষণ পরে সেই ব্যক্তি সে ধোকায় পড়ে যখন ছোট ভাইয়ের কাছে গুনাহে মত্ত হওয়ার জন্য, দুনিয়ার রং তামাশার মধ্যে মশগুল হওয়ার জন্য যাচ্ছিল, তো ঠিক সেই সময় সে পড়ে ইন্তেকাল করলো।
জি,
তো তার বছর কত ছিল? 80 বছর না, কিছু মুহূর্ত ছিল। তো এই যে বিষয় যে ফিউচার বলে ধোকা দেয়া, এটা শয়তানের সেই অনুসরণ। এখনো বর্তমানে যারা বলে যে এটা ফিউচার, তোমার এটা ফিউচার, তোমার এটা ফিউচার, এটা করতে হবে, এটা করতে হবে, তো তারা সম্পূর্ণরূপে সেই শয়তানের অনুসারী এবং তাদের এই কুকাজ থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় দর্শক, যে মানুষ হতাশাগ্রস্ত, মানুষ চিন্তিত, মানুষ পেরেশান, কিন্তু এই পেরেশানি দূর করার মালিককে আল্লাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সমস্ত পেরেশানি দূর করার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এর মধ্যে পেরেশানি দূর করার সকল বিষয় এবং টিপস গুলো রয়েছে। তা আমরা যদি চাই যে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ব এবং আমাদের সকল সমস্যা সমাধান করব, তাহলে ওই তথাকথিত গণক বা ইত্যাদি যারা মানুষদেরকে ভ্রান্তি, এমনকি অনেক সময় অনেক ধরনের বিশ্বাস স্থাপন করিয়ে কুফরি পর্যন্ত নিয়ে যায়, যেখানে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তো এক্ষেত্রে সম্ভাবনা থাকে। এবং অনেক সময় অনেক বাক্য রয়েছে যেটা যদি বান্দা বিশ্বাস স্থাপন করে তাহলে সে কাফির হয়ে যায়। তো এমন অজান্তেই অনেক সময় অনেকের ঈমান চলেও যেতে পারে, তাই আমাদের উচিত হবে যে তাদের থেকে দূরে বেঁচে থাকা,
বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দ্বিতীয় যে বিষয়বস্তু ছিল মাদানী মুজাকারার মধ্যে, তা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা নামাজের পরে। এটা খুব একটা জরুরি একটা বিষয় যে আমরা পাঠ করে থাকি, এর ফজিলত রয়েছে অনেক, ফজিলত জানবো আমরা ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আয়াতুল কুরসির মধ্যে ফালা ইয়াউদুহু হিফজুহুমা এই ওযিফাটি 11 বার পাঠ করে হাতের আঙ্গুলে ফুক দিয়ে চোখে মালিশ করার দ্বারা চোখের জ্যোতি ফিরে পাওয়া যায় এবং ই হওয়া যায়। আয়াতুল কুরসি যখন এই ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা এই আয়াতে মুবারাকার মধ্যে এই জায়গায় আসবে, এই শব্দটি আপনার 11 বার পাঠ করে এরপর পরিপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করে হাতের আঙ্গুলে ফুক দিয়ে এবং পাঠ করবে তখন আঙ্গুল দিয়ে আপনার চোখের উপর এরকম ধরে রাখবে, আল্লাহ চায় তো চোখের জ্যোতি ফিরিয়ে রাখবে। এবং নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করার অনেক ফজিলত রয়েছে, আমরা জানি এর ফজিলত কি রয়েছে, গুরুত্ব কি রয়েছে। জীবন
আয়াতুল কুরসি কিতাবের মধ্যে রেওয়ায়েত অনেক রয়েছে, আউলিয়া ইকরামের বিশেষ আমল ছিল এটা। এটা এমন একটা আমল যদি কেউ করতে থাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে, তো তার মৃত্যু ব্যতীত জান্নাতের মধ্যে তার কোনো আর কোনো বাধা থাকে না।
সুবহানাল্লাহ, নিয়মিত পাঠ করতে পারে।
আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াতে মোবারকে অনেক ফজিলত। আজকে আমরা ইনশাআল্লাহ বরকতের জন্য এবং এইটা যাতে আমলে পরিণত করার ক্ষেত্রে আমাদের আমরা উৎসাহিত হই, এজন্য আমরা কিছু এর বিষয়ে মাদানী ফুল শ্রবণ করি। হাদিস শরীফে আয়াতুল কুরসি এর বিষয়ে রয়েছে, এই আয়াত কোরআন মাজিদের আয়াতগুলোর মধ্যে খুবই মহত্বপূর্ণ আয়াত।
সুবহানাল্লাহ।
আরো রয়েছে হযরত সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু মুনজির, তুমি কি জানো কোরআনে পাকের যে সমস্ত আয়াত তোমার স্মরণ রয়েছে অর্থাৎ মুখস্থ রয়েছে তার মধ্যে কোন আয়াতটি মহান? আমি আরজ করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অতঃপর আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রাখলেন এবং ইরশাদ করলেন, হে আবু মুনজির, তোমার ইলম মুবারক হোক। সহি মুসলিম শরীফে এটা রয়েছে। অর্থাৎ এ দ্বারা আয়াতুল কুরসিকেই বোঝানো হয়েছে। আরো বর্ণিত রয়েছে সূরা বাকারায় এমন একটি আয়াত রয়েছে যা কোরআনে পাকের সমস্ত আয়াতের সর্দার। ওই আয়াত যে ঘরে পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান বের হয়ে যায়,
সুবহানাল্লাহ।
আর সেটি হলো আয়াতুল কুরসি। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোন বস্তু বাধা দেয় না,
সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি রাতে শোয়ার সময় এটা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার ঘরকে
জি
এবং তার আশেপাশের ঘরগুলোকে নিরাপত্তা দান করবেন,
সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি এর উপর আমল করার তৌফিক দান করুন,
আমিন।
আয়াতুল কুরসি এর অসংখ্য ফজিলত, এর মধ্যে পাঁচটি বরকত রয়েছে, যদি পাঁচটি বরকত বলে দিই।
জি অবশ্যই।
যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার নিম্নলিখিত বরকতগুলো নসিব হবে,
সুবহানাল্লাহ।
এক, সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে,
সুবহানাল্লাহ।
নাম্বার দুই, সে শয়তান ও জিনের সকল ক্ষতি থেকে নিরাপদ থাকবে,
আল্লাহু আকবার।
তিন, অভাবগ্রস্ত হলে অল্প কিছুদিনের মধ্যে তার অভাব ও দারিদ্রতা দূর হয়ে যাবে,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
নাম্বার চার, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এবং বিছানায় শোয়ার সময় আয়াতুল কুরসি ও এর পরে দুটি আয়াত খালিদুনা পর্যন্ত পাঠ করে নিবে, সে চুরি, পানিতে ডুবে যাওয়া ও আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে,
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। নাম্বার পাঁচ, যদি পুরো ঘরে কোনো উঁচু স্থানে এটা লিখে তার শিলালিপি আকারে ঝুলিয়ে দেয়া হয় তাহলে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল সে ঘরে কখনো অভাব আসবে না,
আল্লাহ,
বরং রুজি রোজগারে বরকত হবে এবং ওই ঘরে কখনো চোর আসতে পারবে না,
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার।
অনেক ফজিলত,
এই ফজিলত এবং বরকতের কথা শুনে বাপু আমাদের যে বিষয়টা মনে হলো যে কিছুক্ষণ পর আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে গণকের কাছে যাওয়া ইত্যাদি ইত্যাদি, আল্লাহ তাবারক তাআলা সম্পূর্ণ কোরআন পৃথিবীর মধ্যে বেমিসাল, অতুলনীয়, এবং এর এক একটি হরফের যে ফজিলত বরকত,
আল্লাহ,
সেটা অতুলনীয়,
অতুলনীয়।
আমরা আয়াতুল কুরসির ফজিলত শুনলাম, সেটার মধ্যে জান্নাতে যাওয়ার মাধ্যম রয়েছে, সেটার মাধ্যমে অভাব দূরীভূত হওয়ার মাধ্যম রয়েছে, সেটার মাধ্যমে শয়তান এবং জিন, খারাপ জিন রয়েছে সেটা থেকে বাঁচানোর মাধ্যম রয়েছে, সেটার মাধ্যমে নিরাপত্তা রয়েছে, এবং এই আয়াত যে আয়াত যে পাঠ করবে তার আশেপাশে নিরাপত্তার ফজিলত বর্ণিত রয়েছে। এখন প্রিয় দর্শক
পড়তে হবে
জি, এখন আমাদের কি করণীয়, আমাদের করণীয় আল্লাহ তাআলা সেই অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন, শুধু আমরা কোরআনুল কারীমকে যদি শুদ্ধভাবে না পড়তে পারি শিখে নিব,
অবশ্যই
শুদ্ধভাবে শিখে এটাকে নিয়মিত আমল করতে হবে,
অবশ্যই।
এতগুলো আয়াতের মধ্যে কোরআনুল কারীমের হাফেজ হওয়া হয়তো আমাদের সম্ভব হয়নি, এবং এটা জানলে কি লাভ, আমি নামাজের মধ্যে এটা পড়তে পারি, এবং এটা মুখস্থ থাকার একটা সহজ পদ্ধতি হলো যদি আমরা কোনো ভাবে একটু মুখস্থ করে নিতে পারি, এরপর কন্টিনিউ যদি আমরা কয়েকদিন নামাজের মধ্যে প্র্যাকটিস করি যে এই আয়াত দিয়ে আমি নামাজ পড়বো, তাহলে দেখা যায় এটা মুখস্থ থাকা আমার জন্য সহজ,
সুবহানাল্লাহ।
তো এইভাবে যদি আমরা শুদ্ধভাবে পড়ে নেই, আর আলহামদুলিল্লাহ কত ফজিলত, এই আয়াতকে আয়াতের মধ্যে কোরআনুল কারীম যত আয়াত রয়েছে সেটা সর্দার বলা হয়েছে, তো কেন আমরা সেই ফজিলত থেকে দূরে থাকবো। তাই দর্শকদের উদ্দেশ্য অনুরোধ, যারা আমরা আয়াতুল কুরসি পারি না, মুখস্থ নেই, আচ্ছা এটা মুখস্থ আমল করতে হবে জরুরি নয়,
দেখে
এটাকে আমরা এই যে মাদানী পাঞ্জি সূরা এই কিতাবটি যদি আমরা কিনে নেই, এটার মধ্যে রয়েছে ফজিলত সহকারে, অতঃপর অনেক কোরআনুল কারীম রয়েছে, নামাজের পর আমার মুখস্থ নেই, আমি এমন জায়গায় কোরআন রাখি ঘরে যদি হয়
খুলে
নামাজ পড়লাম, নামাজের পরে চিহ্ন রেখে দিলাম, তারপর বের করে পড়লাম।
এখন তো অনেক সহজলভ্য হয়ে গেছে, অনেকের কাছে স্মার্টফোন থাকে,
যে
স্মার্টফোনের মধ্যে আয়াতুল কুরসি টেমপ্লেট বানানো রয়েছে, এগুলো ডাউনলোড করে যদি রাখা হয় তাহলে অটোমেটিক্যালি আপনার এগুলো সে পড়তে পারবে, মানে দেখে দেখে পড়তে পারবে। যাদের কাছে রয়েছে, অথবা বিভিন্ন জায়গায় কিনতেও পাওয়া যায়, এটা কার্ড কিনতে পাওয়া যায়,
কার্ড কিনতে পাওয়া যায়, এভাবে লেখাও থাকে,
লেখাও থাকে, পকেট সাইজ, পকেটে রেখে দিল, নামাজের পরে বের করে পড়লো, এটা কিন্তু অনেক সওয়াবের কাজ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক দিন।
এটা এটা এমন একটা আমল যে আমরা ফজিলত শুনলাম, বরকত শুনলাম, আল্লাহু আকবার। আমাদের উচিত দর্শক শ্রোতা বেশি এটার উপর বিশেষ করে আমল করা। নামাজের পরে আমাদের উচিত হচ্ছে আয়াতুল কুরসি এটা অবশ্যই পাঠ করা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমসে কম একবার করে আমরা পাঠ করা, এবং বিশেষ করে আমরা বিভিন্ন দোয়া কালাম যখন পড়ি তখন আয়াতুল কুরসিও পাঠ করি। অনেক সময় ঈসা আলাইহিস সালামের জন্য আয়াতুল কুরসি পাঠ করা হয়, অনেক সময় রাতে শোয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা হয়, হেফাজতের জন্য পাঠ করা হয়। তো অনেক সওয়াব এবং ফজিলতের ব্যাপার এটা, আমরা এটা অবশ্যই মুখস্থ করে নেব, অথবা এটার কার্ড নিয়ে পকেটে রাখবো, দেখে দেখে আমরা পাঠ করব। কিন্তু পাঠ করাটা কিন্তু আমাদের সহি শুদ্ধ হতে হবে। অনেকের এই তেলাওয়াত আমাদের সহি শুদ্ধ নেই, আর তেলাওয়াত সহি শুদ্ধ আমাদের করা উচিত। আমরা বড় হয়ে গিয়েছি, তাতে কি হয়েছে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত একেবারে কি আমাদেরকে ইলমে দিন শিক্ষা অর্জন করা ফরজ বলা হয়েছে। তো দোলনা থেকে আমাদেরকে বলা হতো যে বয়স সন্ধিকাল পর্যন্ত ইলমে দিন, না, দোলনা থেকে কবর পর্যন্ত, এর মানে হচ্ছে গোটা জীবনটাই আপনাকে ইলম শিখার মাঝে আপনাকে ব্যয় করতে হবে। আমার বয়স যেটাই হোক না কেন, আমি বৃদ্ধ হই অথবা যুবক হই অথবা ছোট শিশু হই, যেই হই না কেন, আমার উচিত হচ্ছে ইলমে দিন শিক্ষা অর্জন করা। আর ইলমে দিন শিক্ষা অর্জনের প্রথম পার্টি হচ্ছে কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা। আমাদের কোরআনুল কারিম সহি শুদ্ধ শিক্ষা অর্জন করতে না পারি তাহলে না আমাদের নামাজ হবে, না আমরা ইবাদতবন্দি ঠিক মতো করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সহি শুদ্ধভাবে আমাদের কোরআনুল কারিম যে কমসে কম 10টি সুরা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, আত-তাহিয়াত রয়েছে, দুরুদ শরীফ রয়েছে, এগুলো আমাদের পাঠ করা, এগুলো জানা আমাদের, যেগুলো জরুরি এগুলো আমাদের জানা উচিত। কমসে কম এগুলো জেনে এর উপর আমরা আমল করি। পুরো কোরআনুল কারিম আপনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনি যেই পজিশনে রয়েছেন যতটুকু আপনি পারেন ততটুকু আপনি কমসে কম আপনার নিজের নামাজকে সঠিক করার জন্য, নিজের নামাজকে সঠিক পদ্ধতিতে আদায় করার জন্য আপনাকে যতটুকু কোরআনুল কারিম শিক্ষা অর্জন করা দরকার চলতে ফিরতে, এগুলো আপনি করে নিন। আর এক্ষেত্রে আমি বলবো দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশাল সুযোগ রয়েছে, মাদ্রাসাতুল মদিনা বালিগান প্রাপ্ত বয়স্কদের জন্য আপনার মাদানী কায়দা কোর্স রয়েছে বিভিন্ন জায়গায়। দাওয়াত ইসলামের পক্ষ থেকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ 41 মিনিটের জন্য ঈশান নামাজের পরে হোক, ফজরের নামাজের পরে হোক পড়িয়ে থাকেন। প্রাপ্ত বয়স্ক যারা যারা এখন এই মুহূর্তে মাদ্রাসায় যেতে পারছেন না, মাদ্রাসায় যাওয়ার ইচ্ছা থাকলেও এখন করা যাচ্ছে না, আপনি কর্মরত রয়েছেন, আপনি সারাদিন কাজে ব্যস্ত থাকেন, বিকালে চলে আসেন অথবা সন্ধ্যায় চলে আসেন, কোনো সমস্যা নেই, আপনি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্ত বয়স্কদের যে মাদানী কায়দা কোর্স, কোরআন শিক্ষা কোর্স রয়েছে, এর মধ্যে আপনি ভর্তি হয়ে যান। ভর্তি হতে টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, ফি সাবিলিল্লাহ শিক্ষা প্রদান করা হয়। আর আপনি যদি এরপরেও ব্যস্ত রয়েছেন তাহলে ইংরেজিতে এবং উর্দুতে কিছুদিনের মধ্যে বাংলা ভাষায় শুরু করা হবে ইনশাল্লাহ অনলাইন মাদ্রাসাতুল মদিনা। অনলাইন অনলাইনের মাধ্যমে আপনি ইন্টারনেটকে বাজে কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করা, ইন্টারনেট ইউটিলাইজ আমাদের ভালোভাবে হোক সেই কামনার্থে দাওয়াত ইসলাম শুরু করেছে অনলাইন মাদ্রাসাতুল মদিনা। এর মধ্যে আপনি একটি টাইম সিলেক্ট করবেন, আপনি যখন পড়তে ইচ্ছুক 30 মিনিট সময়, মাত্র 30 মিনিটের মধ্যে আপনাকে ধারাবাহিক ভাবে কোরআনুল কারিম শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। আলিফ বা থেকে শুরু করে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে শুরু করা হবে। এক্ষেত্রে আপনি www.dawatislami.net এর মধ্যে গিয়ে মাদ্রাসাতুল মদিনা অনলাইন একটি অপশন রয়েছে, কোরআন টিউটর একটি অনলাইন অপশন রয়েছে, এখানে গেলে ইনশাআল্লাহ তাআলা ওখানে আপনি লগ ইন করে ফর্ম ফিল করলে আপনি আইডি যেভাবে ওখানে বলা হচ্ছে সেভাবে আপনি যখন ফর্ম ফিল করবেন ইনশাআল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে আপনার টাইম মোতাবেক আপনাকে নক করা হবে, আপনাকে নক করবে, আপনি যাতে করে ওখানে পড়েন। তো এত সহজলভ্য একটা জিনিস কোরআনুল কারিম শিক্ষা অর্জন করা, তারপরও আমরা কি শিক্ষা অর্জন করবো না, না আমরা এখনো বসে থাকবো না, আমরা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমরা কোরআনুল কারিম শিক্ষা অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কলস আমরা নিয়ে নেই অনুষ্ঠানের মধ্যে, এরপরে আমরা ইনশাআল্লাহ আবার আরেকটি আলোচ্য বিষয়ের দিকে যাব, গুরুত্বপূর্ণ কিছু আলোচ্য বিষয় রয়েছে ইনশাআল্লাহ তাআলা, এর উপরে আমরা যাব। জি, কিছু কল চালিয়ে দিন।
আমার নাম ইমতিয়াজ হোসেন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের প্রোগ্রাম ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, অনেক সুন্দর অনুষ্ঠান, এটা থেকে অনেক কিছু শেখা যায় এবং আশা করি মাদানী চ্যানেল প্রায় সময় আমাদের জন্য এরকম শিক্ষণীয় অনুষ্ঠানগুলো নিয়ে আসতে থাকবে এবং এই যার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে থাকব। আর বিশেষ করে যে অনুষ্ঠানটি, এখান থেকে অনেক কিছু শেখা যায় যেগুলো আমরা মাদ্রাসা বা স্কুলে গিয়ে শিখতে পারি না, সেগুলো এখানে শেখা যায়। আল্লাহ তাআলা বরকত দান করুক।
আমিন আমিন, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
মাশাআল্লাহ, আপনাদের প্রোগ্রাম খুবই সুন্দর প্রোগ্রাম, অসাধারণ একটি অনুষ্ঠান। কারণ হিকমতের কথা, ইলমের কথা বলা হয়, অন্য বয়নে বা অন্য ওয়াজে এগুলো শুনতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেল দেখতে থাকুন, নিচে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিতে থাকুন। যেভাবে করে আপনি নিজে দেখছেন, নিজের ভালো লাগছে, এই ভালো লাগাটি অন্য কারো কাছে বিলিয়ে দিন। যে মাদানী চ্যানেল দেখুন, মাদানী চ্যানেলে অনুষ্ঠান ইলম হিকমতের বাণী অনুষ্ঠানটি দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয়বস্তু যেটা হয়েছিল, পানি পান করার সুন্নাত আদব বয়ান করা হয়েছিল, যে কোন অনেক পানি আছে বসে বসে পান করতে হয়, অনেক পানি রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। এক্ষেত্রে আমিল সুন্নাত বিশেষ দিক নিষেধ দিয়েছেন। পানি পান করার সুন্নাত আদব যদি বয়ান হয়ে যায় আরেকবার দর্শকদের জন্য, মনোয়ার ভাই।
পানি একটি এমন নিয়ামত,
জি,
যেটা আল্লাহ তাবারক ও তাআলা বান্দার জন্য অতি সহজ করে দিয়েছেন এটাকে মানে পাওয়ার। তো নিয়ামতের দিক দিয়ে এটা যেমন অনেক বড় নিয়ামত, তো যে নিয়ামত যত বেশি সেটার কদর তত বেশি করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহারের আদব শিক্ষা দিয়েছেন, তো এর মধ্যে পানি জাতীয় যে জিনিস সেটারও শিক্ষা দিয়েছেন।
জি জি,
তো সেগুলোকে বলা হয় সুন্নাত আদব। তো আমাদের যে আমরা যখনই পানি পান করব, তো এই পানিগুলোকে পান করাটা যাতে ইবাদত হয় সেদিকে সর্বদিক দিয়ে খেয়াল রাখতে হবে।
সকল কাজ যদি ইবাদতে পরিগণিত হয় আমাদের খেয়াল রাখা উচিত।
জি,
তার মধ্যে একটা কাজ, আমরা পানি সবসময় পান করে থাকি, পানির অপর নাম জীবন।
জি,
সেক্ষেত্রে পানিটাও আমাদের সুন্নাত পদ্ধতি অনুযায়ী আমাদের আমল করা উচিত।
আমরা প্রথমে যখন পানি পান করব, তো এর পূর্বে আমরা নিয়াত করব ভালো। কেন, বান্দার নিয়াত অনেক সময় বান্দাকে পরবর্তী কার্যক্রমের মধ্যে আল্লাহর ইবাদত যাতে পরিগণিত হয় সেক্ষেত্রে অনেকটা সাহায্য করে। যদি বান্দা এই নিয়াত করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাওয়াবের নিয়াতে পানি পান করব, এখন এই কাজটা তাকে কিন্তু গুনাহের দিকে যাওয়ার ক্ষেত্রে ব্রেনের মধ্যে নক করবে যে আল্লাহ সন্তুষ্টি এবং সওয়াবের নিয়াত,
সওয়াবের নিয়াত।
এখন পানিটা যদি আমি দাঁড়িয়ে পান করি সুন্নাত হবে না, তো আমি তো নিয়ত করেছি আল্লাহ সন্তুষ্টি, তো যেই কাজে সুন্নাত নেই সেই কাজে কি আল্লাহ সন্তুষ্টি থাকতে পারে? এটা দর্শক ভালো করে
বুঝতে পারে।
সওয়াবের নিয়াত, আচ্ছা, সওয়াবের নিয়তের মধ্যে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বিদ্যা যদি কাজ করা হয় সেটা কিভাবে ইবাদত হবে, কিভাবে সুন্নত সওয়াব অর্জিত হবে, তো এইভাবে দেখা যায়। আর এই পানি যে অবশিষ্ট থাকে সেটা অনেক সময় ফেলে দেয়, বা সেই পানি অনেকে আবার অনেকের গায়েও নিক্ষেপ করে, ইত্যাদি ইত্যাদি। তো যদি আমরা প্রথম থেকেই স্থির চিত্তে ঠান্ডা মাথায় কিছু ভালো নিয়ত করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে পান করব, তারপর যে স্টেপগুলো ছোট থেকে বড় মুসলমানরা এই ধাপগুলো প্রায় আমল করে যাচ্ছে, কিন্তু অনেক সময় ইবাদত হচ্ছে না, মুবা হয়ে যাচ্ছে, যে ভালো নিয়ত নেই, আল্লাহর ইবাদতের শক্তি অর্জনের নিয়ত এর মধ্যে অন্তর্ভুক্ত নেই, সওয়াবের নিয়তের অন্তর্ভুক্ত নেই। তো এই জন্য তো ওই সময় কাজটা গুনাও হয় না, সওয়াবও হয় না। কিন্তু যদি বান্দা এই নিয়ত করে আল্লাহ সন্তুষ্টির সওয়াবের নিয়তে ইবাদতের শক্তি অর্জনের জন্য আমি পানি পান করছি, কতক্ষণ লাগে এটা মুখে বলাও শর্ত নেই, বাবা,
অন্তরে অন্তরে নিয়ত,
গ্লাসে ঢালছে পানি এই সময় সে নিয়ত করে ফেলতে পারে,
ধরতে ধরতে।
আচ্ছা, তো তখন সে এইভাবে যদি পান পান করে, প্রথমে বসলো, বসে তারপরে ডান হাতে গ্লাসটা ধরা, বা পানি যে পেয়ালা রয়েছে সেটা ডান হাতে ধরা, এর সাথে যদি বাম হাত প্রয়োজন হয় দুই হাতে ধরতে পারে, আমরা আমির হোসেনকে দেখেছি দুই হাতে পান করতে। তো এইভাবে বিসমিল্লাহ শরীফ পড়া, পানিকে দেখে নেয়া,
দেখে নেয়া।
তো এই আমলটা তো আমাদের প্রায় নেই, পিপাসা লাগলে যখন তৃষ্ণা লাগলো
ঢক করে
দেখার কোনো সুযোগ নেই। তো এভাবে দেখা যায় অনেক সময় পানির মাধ্যমে অনেক জীবাণু, অনেক বিষাক্ত
চলে যেতে পারে
ইত্যাদি চলে যেতে পারে, এমন অনেক ঘটনা রয়েছে চলে গেছে। তো পানিকে দেখা দেখার পরে তিন ঢোকে পান করা, আমার অনেক সময় এক ঢোকে সব পান করি, যেটাকে কিতাবে উটের সাথে মেসাল তুলনা দেয়া হয়েছে। তো মুসলমান পান করবে কিভাবে, তিন নিঃশ্বাসে
পানি পান করবে,
তিন ঢোকে পান,
চুষে চুষে পানি পান করবে,
যে চুষে পান করবে এবং যখনই এক ঢোক নেবে তখন এরপরে যে নিঃশ্বাসটা ফেলতে হয় এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড,
এবং এটা ফেলতে হয়
জি, এটা গ্লাসের ভিতরে পানিটার মধ্যে এটা ফেলা, এটা স্বাস্থ্যের জন্য আমাদের জন্য ক্ষতিকর, এটা সুন্নতের বিপরীত। আর সুন্নতের বিপরীত যেটা সেটার মধ্যেই আজকে যত বিজ্ঞানী গবেষণা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে এই প্রবলেম কোথাও আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি, বরং একটি সুন্নতকে যদি গবেষণা করছে তো এর মধ্যে অফুরন্ত জ্ঞানের ভান্ডার তারা খুঁজে পেয়েছে।
জি জি,
চিকিৎসা বিজ্ঞানের অনেক তারা পথ পেয়েছে নবীর সুন্নতকে গবেষণা করে, কিন্তু একটি সুন্নত পৃথিবীর কোন কিতাবেও নেই এবং পাবেও না যে এই নবীর সুন্নতটা আমল করতে গিয়ে নবী যেটা করতো নাউজুবিল্লাহ এটা ভুল, অথচ বর্তমান বিজ্ঞান এটা গবেষণা করে দিয়েছে যে এটা সঠিক, এমন কিন্তু আজ পর্যন্ত
পাওয়া যায়নি,
পাওয়া যায়নি। আর কেন পাওয়া যায় নাই সেটাও দর্শকদের জানানো উচিত যে প্রত্যেক নবী একটা নির্ধারিত সময়ের জন্য এসেছিল, নির্ধারিত কম গোত্রের জন্য এসেছিল, কিন্তু নির্ধারিত সময় নির্ধারিত গোত্র, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্ধারিত কম নির্ধারিত সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত, কিয়ামত কখন হবে আমরা জানি না, অনেক গণকিন দোয়া রয়েছে ইত্যাদি রয়েছে, এরা কিন্তু কিয়ামতের অনেক বিষয় ভুলে দেয়, অনেক কিছু বলে, ইমাম মাহদী চলে এসেছে ইত্যাদি ইত্যাদি বলে, তা আমরা সেই চক্করে পড়বো
না।
ঠিক আছে, তো এইভাবে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যে জাহির যে সময়টা সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এর মধ্যে যত কিছু আবিষ্কার হবে, যত কিছু হবে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইলম ও হিকমতের সেই বিষয়গুলোকে গবেষণা করেই বিজ্ঞানের উন্নতি হবে। এবং আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই নাজিলকৃত কোরআনের মধ্যেই এবং সুন্নার মধ্যে সবকিছু রয়েছে, তাই এর মধ্যে ক্ষতিকর তো কখনো হতেই পারে না। অতএব বিজ্ঞানীরা যারা মুসলমান তারা তো অকপটে সেই কোরআন এবং সুন্নাকে খুব চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন পায় তাদের মন আনন্দে ভরে ওঠে, ইশকে রাসূলের ফোয়ারা তাদের প্রবাহিত হয়, ঢেউ খেলে। কিন্তু যারা বিধর্মী এদের মধ্যে অনেক ঘটনা আমরা জানি, যারা ইসলাম কবুল
করেছে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নতের মধ্যে এত হিকমত,
সুবহানাল্লাহ,
এভাবে অনেক কবুল করেছে। কিন্তু যারা অমুসলিম তারা যদি সত্যিকার অন্তরে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে গবেষণা করতে থাকে তাহলে তারা অবশ্যই ইসলাম গ্রহণ করে নেবে, এটা আমাদের বিশ্বাস। তো যাই হোক, এভাবে বলছিলাম, তো পানিকে নিঃশ্বাসটা বাইরে ফেলবে, এইভাবে তিন ধাপে পানি পান করবে,
পানি পান করে,
পান করার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, যে মহান রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত এই দেহের মধ্যে গিয়ে শক্তি যোগায়।
জি,
তো এই আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের নিয়ামত দিয়েছেন তো তার শুকরিয়া আদায় করতে হবে। তো পানি পান করে শুকরিয়া আদায় করব, তো পূর্বে যদি এই স্টেপগুলি নিয়ত করে নেয় তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে ইবাদত। আর চিন্তা করতে হবে, যদি হসপিটাল আমরা যাই বাবু, অসংখ্য রোগী রয়েছে যারা এই প্রস্রাবের, মূত্রথলির ইত্যাদি বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত,
প্রোস্টেট ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার,
তো
অনেকগুলো রোগ এই ধরনের হয়ে থাকে।
যে জিনিসটা নিয়ামত খাচ্ছি পান করছি এটা পেটে যায় কোনো কারণে, সেটা আবার এমন রোগে পরিণত হয় যেটা আমার যে বের হয় না, কষ্টের কারণ হয়, তো বুঝতে হবে যে এই যে নিয়ামত, তো এটা কিন্তু এই যে পান করার পর যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে, আর আল্লাহ আমাদেরকে শিফা দেওয়ার মালিক, আল্লাহ ইবাদতের শক্তি তে পরিণত করার মালিক, তো এটা যদি আমার সেই কষ্টের কারণ না হয়, তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে নিয়ামত খেলাম আর গা ভাসিয়ে চলাম না, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আউলিয়া কিরাম আমাদের জীবনের মধ্যে এসেছে, তারা নিয়ামত পেলেও শুকরিয়া আদায় করতেন, এটাকে উপভোগ করার সময় শুকরিয়া আদায় করতেন এবং পরেও শুকরিয়া আদায় করতেন,
প্রতিক্ষণে তাদের শুকরিয়া,
তাদের আল্লাহ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকতেন, তারা আল্লাহ শুকরিয়া আদায় করতেন। তো এই জন্য দেখা যায় একবার এক ঘটনা রয়েছে এরকম যে দুনিয়ার নিয়ামতকে এবং এই যে নিজের জীবনে কষ্ট এবং আল্লাহ তাআলার যে নিয়ামতের প্রতি আমাদের শুকরিয়া জ্ঞাপনের যে কতটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা উদাহরণ দিয়েছিলেন যে এক বাদশাকে, মুসলিম বাদশাকে বলা হয়েছিল যে সম্ভবত কোনো খলিফার ঘটনা হবে, যে এই যে এক গ্লাস পানি সেটা যদি আপনাকে পান করতে দেয়া হয়
জি,
আর আপনি এটা পান করলেন, তো এই পানিটা পান করার পরে যদি আপনার এটা বের না হয়, এটা আপনার কষ্টের কারণ হয়, তাহলে আপনি কি করবেন? তখন তিনি বলেছিলেন যে যদি এটাকে চিকিৎসা করে বের করার জন্য পুরো আমার রাজত্ব দিতে হয় তাহলে আমি দিব। তো ঘটনা তার একটু বড় রয়েছে, আমি সংক্ষেপে বলছি যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য। তখন ওই জ্ঞানী ব্যক্তি এসে বাদশাকে বলল যে আপনার পুরো সাম্রাজ্য রাজত্বের মূল্য এক গ্লাস পানি, তো কেন আমরা দুনিয়ার সম্পদের পেছনে দৌড়াদৌড়ি করি?
আল্লাহ আল্লাহ,
এই যে আল্লাহর নিয়ামত, এটা যদি পেটে যায় এবং সেটা যদি না বের হয়, সেটার জন্য যদি পুরো সাম্রাজ্য, এই যে রাজত্ব, সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি চিকিৎসার জন্য, তাহলে তো আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি
দৌড়াচ্ছি?
তো এই জন্য যে বিষয়টা আমরা যদি সুক্ষাতে সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটি নিয়ামত অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের যার যেটা নেই তখন সেটার উপলব্ধি হবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে, আমরা যে পানির সুন্নত আদব শুনলাম, আরো বিষয় রয়েছে, আর সবসময় পানি বসে পান করতে হবে, কিছু পানি রয়েছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে দাঁড়িয়ে পান করতে বলেছেন, এবং জমজম শরীরে পানি রয়েছে, ওযু করার পর অবশিষ্ট পানি রয়েছে,
এখন তো অবশিষ্ট থাকে না, আগের দিনে তো লোটা ছিল এবং বদনি ছিল, এর মধ্যে পানি নিয়ে তারপর ওযু করা হতো,
ওযু করা
অবশিষ্ট পানি পান করতে
এখনো চাইলে পারি,
এখনো
আমাদের গ্রামে গঞ্জে আমরা দেখি,
এবং শিফার কথা বলা হয়েছে
জি, পানিতে, এই পানির মধ্যে শিফা রয়েছে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বাস,
আমরা এক কথায় বলতে পারি, পানিকে যখন আমরা পানি পান করব,
যে কোনো পানি,
আমরা
সর্বদ হতে পারে আদব সহ
জমজম শরীফ, জমজম শরীফ এবং ওজুর পানি ব্যতিরেকে আমরা কি করব? বসে যাব, বসে আমরা গ্লাসটি হাতে, ডান হাতে নিব, ডান হাতে নেয়ার পরে আমরা এটা আলোতে আমরা পানিটা দেখে নেয়ার পরে আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করব এবং তিন নিঃশ্বাসে চুষে চুষে পানি পান করব এবং পান করা শেষে আলহামদুলিল্লাহ
আল্লাহ শুকরিয়া
করব ইনশাআল্লাহ তাআলা। এবং জমজম শরীফ পানি যদি কোনো হাজী সাহেবগণ এবং যদি নসিব হয় মক্কা শরীফ জিয়ারত করার, তাওয়াফ করার এবং ওখানে যাওয়ার, উমরা অথবা হজের নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক, আমিন। তাহলে ওখানে গিয়ে হোক অথবা বাড়িতে কেউ দিয়ে দিক, আমরা দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আমরা দাঁড়িয়ে ভালো ভালো নিয়ত করে আমরা এই পানি পান করব। উল্লেখ রয়েছে কিতাবের মধ্যে সারাংশ যে এই জমজম শরীফের পানি সকল রোগের শিফা রয়েছে এবং সকল নিয়ত, আপনার জায়েজ নিয়ত পূরণ হয়ে যায় এই জমজমের পানি পান করে, যদি ভালো নিয়ত করে পানি পান করা হয়, এবং অজুর অবশিষ্ট পানি এটাও আমরা শিফার নিয়তে পান করব, তিন চুমুকে ইনশাআল্লাহ তাআলা দাঁড়িয়ে পান করব, এটা দাঁড়িয়ে পান করার মুস্তাহাব রয়েছে ইনশাআল্লাহ তাআলা, এর উপর আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে বিষয়বস্তু ছিল তা হচ্ছে কুপ্রথা। আমাদের সমাজে এমন কিছু রয়েছে যা না বললেই নয়, এমন কিছু কুসংস্কার রয়েছে যা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, আমাদের সমাজে রয়েছে, অলক্ষণে মনে করা হয়, অনেক রীতি, অনেক নীতি, অনেক কিছুই ই করা হয়, কখনো অন্ধ, ল্যাংরা, কানা, বা কখনো কোনো প্রতিবন্ধী লোক দেখে, কিংবা কখনো কোনো বিশেষ পাখি বা জন্তু দেখে, অথবা এর আওয়াজ শুনে অশুভ প্রথার শিকার হয়ে যায়, কুসংস্কারের মধ্যে পড়ে যায়, এটা অলক্ষণে মনে করা হয়। আবার কখনো কোনো সময় বা দিন, মাসকেও অশুভ মনে করে, যেটা এই মাসটা বিয়ের জন্য ঠিক না, এই দিনটা বিয়ের জন্য ঠিক না, এই দিনটা শুভ কাজের জন্য ঠিক না,
চলমান মাস, সফর মাস,
সফর মাসকে
অনেকে অনেকে পূর্ব থেকে
অনেকেই অনেকেই অশুভ মনে করে, অশুভ মনে করে। আবার আবার শনিবার কোনো কাজ ই করা যাবে না, আবার মানে এভাবে করে দিন মাস বছরকে অনেক সময় অলক্ষণে অথবা অশুভে মনে করা হয়। কোনো কাজের ইচ্ছা করলো, এমন সময় কেউ মানে কাজের পদ্ধতিতে ভালো মন্দ দেখিয়ে দিল, কাজটি গুটিয়ে ফেলতে বললো, এ থেকেও আপনার অলক্ষণে বের করা হয়, এই তো তুমি বাম হাত ঢুকিয়ে দিলে কাজের মধ্যে, কাজটাই হলো না। অথবা কোথাও যাওয়া মানে শুরু করলো, এখন এই পিছন দিয়ে ডাকলো কেন, পিছন দিয়ে ডাকা এটা অলক্ষণে, পিছন দিয়ে ডাকা যাবে না। এরপরে কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে, কখনো ফায়ার ব্রিগেডের শব্দ শুনে অশুভ প্রথার শিকার হয়ে যায়, কখনো পত্রপত্রিকা প্রকাশিত নক্ষত্র রাশির ফলাফল দেখেও নিজের জীবনে দুঃখ দুশ্চিন্তা টেনে আনে, আবার কখনো জুতো খোলার সময় জুতোর উপর জুতো চলে আসাকে অশুভ মনে করে। এরপরে আপনার কারো নখ, কাটা নখ যদি পায়ের নিচে পড়ে যায়, এটাকেও অলক্ষণে মনে করে, অশুভ মনে করে। বিশেষ করে ডান চোখ লাফালে, ডান চোখ যদি লাফায় তাহলে এটাকে কোনো মুসিবত আসবে বলে মনে করে। জুমার দিন ঈদ হলে সরকারি শাসনামলের উপর চাপ মনে করা হয়, কখনো বিড়ালের কান্নাকে অলক্ষণে মনে করা হয়, কখনো রাতের বেলায় কুকুরের কান্নাকেও আপনার অলক্ষণে মনে করা হয়, দিনের বেলায় মোরগের ডাক এটাকে অলক্ষণে অনেক সময় মনে করা হয়। প্রথমে দোকানদার প্রথমে কিছু গ্রাহক কিছু নিয়ে নিল, এখন কিছু দিল না, টাকা পয়সা দিল না, আরে যাত্রাটাই ভঙ্গ করে দিল, এখন মধ্যে সাইড করতে পারলাম না, এখন মধ্যে কিছু করতে পারলাম না, তুমি এসে বাকি চাই আনিলা, আর পুরো দিনের বেচা কিনা শেষ, তুমি অলক্ষণে।
এমন করে যে সম্পূর্ণ নফস শয়তান এটাকে বিপরীত করে দিয়েছে,
বিপরীত করে দিয়েছে।
যেমন যে দিনের প্রথমে যে সদকা করে,
জি,
সদকার যত বালা মুসিবত আছে সেটা সদকার অগ্রগামী হতে পারে না।
জি জি,
এই যে আল্লাহ তাআলার পথে সদকা করা সেটা আমার যে আগত বালা মুসিবত সেটাকে দূর করে দেয়,
দূর করে দেয়।
তো মানুষ করে যে দোকান খোলে বা ব্যবসা, প্রথমে বাকি দিতে যায় না। আমি এমনও দেখেছি যে কাস্টমার দাঁড়িয়ে আছে,
জি,
কিন্তু সে বাকি নিবে এখন তাকে দিচ্ছে না পণ্য, মানে আপনি এই যে একটা কাজ করছেন, এই কাজটার মধ্যে কখনো কি সুন্নত তরিকা খুঁজেছেন? এখানে আপনি একজন মুসলমান পেরেশান, সে বাকি নেওয়ার জন্য এসেছে, তাকে যদি আপনি উপকার নিয়ে বাকি দিয়ে দেন সেটা হবে সদকা, সেটা ফজিলতের ভাগিদার হবেন এবং আল্লাহ তাবারকাতাল্লাহ এটার জন্য আপনাকে অনেক প্রতিদান দিবে। কিন্তু কি করে শয়তান কৌশলে ঘুরিয়ে দিয়েছে, না প্রথমে বাকি দেওয়া যাবে না, প্রথমে সম্পদে সে লালসাটাকে শয়তান ঢুকিয়ে দিয়েছে, যে প্রথমে দোকান খুলে তোমাকে কি করতে হবে, সম্পদটাকে ইনকাম করতে হবে। যে সম্পদকে শয়তান যখন আবিষ্কার হয়েছে চোখে লাগিয়েছে, বলেছে এটাকে যে মহব্বত করবে সে আমার গোলাম। তা আমাদের মুসলমানদের মধ্যে খুব সুকৌশলে, অত অপকৌশলে বলবো, শয়তানের পক্ষ থেকে সুকৌশল কিভাবে আসবে, তো এই সম্পদের মহাব্বতে ঢুকে দিয়ে সকালে খুলে তোমাকে প্রথমে টাকাকেই উপার্জন করতে হবে মুসলমানের উপকার পরে। চিন্তা করুন একটু বাপু, যে সূক্ষ্ম বিষয়। তো আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তো কোনো দোকানদার এমন গুলো ঝগড়া করার প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ বুঝিয়ে বলে আমাদের যে অনুষ্ঠানগুলো সেটাও বলার উদ্দেশ্য এটাই যে ইনফ্রাদি কোশিশ করা, একক প্রচেষ্টায় বোঝানো এবং বুঝিয়ে সে যদি আমল করে মারহাবা, আমল না করে আপনি নেকি দাওয়াতে ফজিলত পেয়ে যাবেন। তো আমাদের উচিত যদি কোনো মুসলমান আসে এবং সকালেই যদি বাকি চায়, তাহলে আল্লাহ ভালো নিয়ত করে নেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি সবই নিয়ে দেন, মুসলমানের পেরেশানি দূর করবো, মুসলমানের অন্তর খুশি করবো। এবং যেহেতু ঋণ দেওয়া বা এই যে ব্যাপার দেওয়া সৎকার স্বরূপ, তা আমি ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট দেন, আমি সকাল সকালেই আল্লাহ তাআলা সন্তুষ্ট দেন সৎকার করছি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ এই বরকত আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করবেন। হ্যাঁ, এই বরকত এটা মনে করতে হবে না যে আজকে সারাদিন আমার খুব ভালো বেচা কিনা হবে, এমন না। বরকত আল্লাহ কিভাবে দেবে এটা আল্লাহই ভালো জানে,
আল্লাহ তাআলা ভালো।
হতে পারে আমার যে অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল যেখানে আমার 10,000 টাকা 20,000 টাকা চলে যেত,
অসুস্থ হওয়ার ছিল,
জি, পরিবারে কি অসুস্থ হতো সেটা আল্লাহ দূর করে দিবে। তো আল্লাহ যে আমার ভালো করবে, কল্যাণ করবে, সেটা সবসময় অনেক মাল ও দৌলত সম্পদ আসবে এমন নয়, আল্লাহ আমাদের অজানা অনেক বিপদ থেকে রক্ষা করে দিবে। তাই এক্ষেত্রে আমাদের উচিত যে সকাল সকাল যদি আমার কেউ পণ্য আগে নিয়েছিল বাবু, সেটা অপেক্ষা আছে যে আমাকে কোথাও যেতে হবে, তো সকাল সকাল আমি ফেরত দিয়ে দিই। এক সাহাবীর ঘটনা আমি বলবো, আসলে অনেক বিষয় চলে এসেছে।
জি জি, আরো অনেক
রয়েছে। আমরা এক সাহাবীর বিষয় এসেছে যে সে দোকান খুলেছিল, খুলে সে দীর্ঘদিন দোকানদারি করছে তো করার পরে তো হঠাৎ একদিন বলছে যে বাস আজ থেকে আমি আর দোকানদারি করব না। তো তাকে জিজ্ঞাসা করা হলো কেন, বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক শিক্ষা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক বৈশিষ্ট্য ছিল যে যদি কোনো ব্যক্তি কোনো পণ্য নিত এবং সেটা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হতো বা সেটা এখন তার প্রয়োজন নেই, হয় না আমাদের অনেক কিছু নিলে দেখা যায় যে বাসায় এটা প্রয়োজন না, এটা প্রয়োজন তো ভাই একটু ফেরত নেন,
চেঞ্জ করে দেন,
জি বা চেঞ্জ করে দেন বা এটা আমি নেব না এখন প্রয়োজন নেই। তো এই যে ফেরত দেওয়ার পণ্যটা, সেটা যদি ফেরত নেয় তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে একটি আদর্শ। তো সাহাবাই কেরাম বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমি দীর্ঘ এতদিন এই দোকানদারি করেছি যে কেউ আমার কাছে পণ্য ফেরত আনবে আর আমি সেটা ফেরত নিয়ে নিব। আজকে সেই আদর্শটা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি মোবারক শিক্ষাটা আমার মধ্যে বাস্তবায়ন করতে পেরেছি, অতএব এটার জন্য আমি দোকানদারি করেছিলাম, অতএব এখন আর আমি করবো না।
আল্লাহ আল্লাহ,
কেমন মহাব্বত ছিল, কেমন তাদের আদর্শ ছিল,
আদর্শ ছিল।
আর আমাদের অনেক দোকানে লেখা হয় যে
বিক্রিত মাল ফেরত নেওয়া,
বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, সম্পূর্ণ সুন্নতের পরিপন্থী। জি, সম্পূর্ণ সুন্নতের পরিপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের পরিপন্থী, এটা থেকে আমাদের বাঁচাবো।
দেখুন, এই জন্যই তো সাহাবাই কেরামদেরকে আপনার বলা হয়েছে আকাশের নক্ষত্র সমতুল্য, যে তাদের যা কি ইচ্ছা তাকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, সোজা পথ পেয়ে যাবে। আমি বলতেছিলাম অশুভ লক্ষণ গুলো, কোন নববধূকে আপনার ঘরে তোলার পরে কেউ যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে এই নববধূকে অপয়া বলা হয়। আবার কোন নববধূর গর্ভে যদি প্রথম কন্যা সন্তান আসে তখন তাকে অপয়া হিসাবে বলা হয়ে থাকে যে অলক্ষণে এটা। তো অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দিচ্ছে যে যেই নারী প্রথম কন্যা সন্তান প্রসব করবে সেই নারী হচ্ছে সবচেয়ে বরকতময়। এবং আপনার এই ধরনের যে মানে রেওয়াত, এই ধরনের যে হাদিসে কারিমা, এই ধরনের যে ঘটনা আমরা পেয়ে থাকি কিতাবের মধ্যে, অথচ আমাদের সমাজের মধ্যে অলক্ষণে মনে করা হয় আপনার কোন আপনার গর্ভবতী মহিলাকে মৃত্যু ব্যক্তির কাছে যেতে দেওয়া হয় না, কোন ছোট বাচ্চাকে নিয়ে যেই ঘরে কোনো মাইয়্যত হয়েছে সেই ঘরে যেতে দেওয়া হয় না। এভাবে করে যৌবনে কেউ যদি বিধবা হয়ে যায় ওই মহিলাদেরকেও অপয়া বলে মনে করা হয়। অর্থাৎ এমন কি রয়েছে অযথা, আরো মনে করে যে অযথা কেচি চালালে ঝগড়া লেগে যাবে, কাগজ কাটলে আপনার ঝগড়া লেগে যাবে। যদি এগুলো অযথা করা ঠিক না, কিন্তু এ ধরনের অলক্ষণে মনে করাটা যে আপনার ঝগড়া লেগে যাবে অথবা এরকম হয়ে যাবে, কারো ব্যবহৃত চিরুনি অন্য কেউ ব্যবহার করলে মনে করা হয় দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে, কাউকে রুমাল যদি গিফট করা হয় রুমাল গিফট করলেই তার সাথে ঝগড়া লেগে যাবে। এভাবে করে আমাদের সমাজের মধ্যে খালি বাসন বা চামচ একটির সাথে অন্যটি ঠোকর লেগে গেলে মনে করা হয় ঘরে ঝগড়াঝড়ি লেগে যাবে। মেয়েকে যখন বিদ্যুৎ চমকাতে থাকে তখন যদি বড় সন্তানটি বাইরে আসে তবে মনে করা হয় তার উপরই বিদ্যুৎ পতিত হবে। এরপরে শিশুর যদি উল্টা দাঁত উল্টা বের হয় তাহলে নানার বাড়ির লোকদেরকে মামা খালা নানা ইত্যাদি নিকট সেই সন্তান বোধস্বরূপ মনে করা হয়। দুগ্ধপোষ শিশুর চুল চিরুনি দিয়ে আচ্ছালে দাঁত বাঁকা হয়ে বের হবে মনে করা হয়। শিশু সন্তান যদি কারো পায়ের নিচ দিয়ে চলে আসে তাহলে মনে করা হয় যে তার দৈহিক যে মানে গঠন এটা ছোট হয়ে যাবে, পায়ের নিচ দিয়ে আসছে এই জন্য ছোট হয়ে যাবে। সাহিত্য শিশুর উপর দিয়ে কেউ ডিঙ্গিয়ে গেলে মনে করা হয় দৈহিক গঠন ছোট রয়ে যাবে। অর্থাৎ এই ধরনের যে আপনার ই করা হয়, আরো মনে করা হয় যে মাগরিবের পরে দরজার পাশে বসা উচিত নয় কারণ বালা মুসিবত চলতে থাকে। ভূমিকম্প চলাকালে পালাবার সময় কেউ যদি মাটিতে পড়ে যায় তাহলে মনে করা হয় সে বোবা হয়ে যাবে। রাতের বেলায় আয়না দেখলে মনে করা হয় চেহারায় ভাঁজ পড়ে যাবে। আঙ্গুল মটকালে মনে করা হয় অমঙ্গল আসে। সূর্যগ্রহণ কালে গর্ভবতী মহিলা ছুরি দিয়ে কিছু কাটা কুটি করে না, কেননা মনে করে এতে সন্তানের হাত বা পা কাটা হবে। নবজাতকের কাপড় চোপড় ধুয়ে নিংড়ানো যাবে না, কেননা মনে করা হয় এতে শিশুর দেহে ব্যথা সৃষ্টি হবে। কখনো সংখ্যাকে অশুভ মনে করা হয়, বিশেষ করে ইউরোপীয় দেশে যারা বসবাস করে তারা এই কারণে বড় দালানগুলোতে 13 নম্বর মানে 13 তলা বিশিষ্ট ফলন করে না, 13-কে তারা অশুভ মনে করে। 13 তলা বড় 14 তলা মানে সাব্যস্ত করা হয়। অনুরূপভাবে তাদের হাসপাতালগুলোকে 13 নম্বর সিট বা রুম থাকে না, কেন তারা সেই নম্বরটিকে অলক্ষণে মনে করে। রাতের বেলায় চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে কিংবা নখ কাটলে মনে করা হয় যে অমঙ্গল হবে, মনে করা হয় ঘরের দেওয়ালে কিংবা ছাদে পেঁচা বসলে অমঙ্গল হয়, মাগরিবের আজানের সময় সবগুলো লাইট জ্বালিয়ে দিতে হয় কেননা মনে করা হয় অন্যথায় বালা মুসিবত অবতীর্ণ হবে। এই যে অবস্থা আপনার, এটা তো মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত অশুভ প্রথা একটি কিতাব। এই কিতাবের মধ্যে মানে অল্প কয়েকটি কুসংস্কার, কুপ্রথা, অলক্ষণে যে বিষয়গুলো
আরো কিছু রয়েছে বাপু এর মধ্যে,
আরো যে অনেকগুলো সমাজের মধ্যে হয়তো আমি বলা শুরু করেছি, দর্শকদের মধ্যে হয়তো অনেকে বলা বলে শুরু করে দিয়েছে, এটাও হয়, এটাও হয়, ওটাও হয়, এরকম হচ্ছে আমাদের সমাজের মধ্যে। কিন্তু কিন্তু কোরআন হাদিসে আমাকে কি বলা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অশুভ প্রথা কুসংস্কার, কুসংস্কার মান্যকারীদের জন্য নিজের অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে শব্দগুলো তারা ইরশাদ করেন, যে ব্যক্তি অশুভ প্রথা ছড়ায় অর্থাৎ কুসংস্কার ছড়ায় এবং যে অশুভ প্রথা গ্রহণ করে তারা আমার দলভুক্ত নহে, আমাদের তরিকায় নাই। আল্লাহ কেমন একটা আপনার মনোভাব, কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে? অশুভ প্রথা
আরো কিছু রয়েছে, হাঁটার সময় যদি কেউ হোঁচট খায় তা মনে করে এই যাত্রাটা বুঝি অশুভ হবে,
সামনে দিয়ে বিড়াল চলে গেলে,
যে কালো কালো বিড়াল গেল
চলে গেল,
তো এই বিষয়ে। আচ্ছা এমন হয় বাবু, এর মধ্যে আরেকটা কিছু বলবো যে অনেক রিলেটেড বিষয় রয়েছে, মা বাবা বাড়িতে বৃদ্ধ, তারা হয়তো বা কিছু আনতে বলবে সেটা ভুলে গিয়েছে, এখন সন্তান বের হয়ে গেল, এখন ডাক দিল দূর থেকে, পিছে থেকে ডাক দিল যে বাবা একটু শুনে যাও, এখন এই জিনিসটাকে অশুভ মনে করা হয়, এই আমার যাত্রাটা দিলেন আপনি ভেজাল করে, এখন আমার কি হবে ইত্যাদি ইত্যাদি,
ভালো একটা কাজে বের হচ্ছিল,
ভালো একটা কাজে বের,
একেবারে নিমেষেই শেষ করে দিলে, এখন কাজটা কি হবে, মানে এভাবে করে,
এভাবে কাকে কষ্ট দিল, মাকে। একজন সাধারণ মুসলমান কেউ কষ্ট দেওয়ার বিনা কারণে সেটা কবিরা গুনাহ, আর যে মা বাবার হক তো যদি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় তাও সে পূরণ করতে আদায় করতে পারবে না, সেই মা বাবার সাথে সে খারাপ আচরণ করে, তাদের মনে কষ্ট দেয়, কবিরা গুনাহ করে, কিসের কারণে, একটা মানে শরীয়ত বিরোধী চিন্তা ভাবনাকে পোষণ করে, যে আমি যদি যাই আমার পিছন থেকে পিছনে থেকে যদি কেউ ডাক দেয় সেটা অশুভ।
ইমাম আবুল হাসান আলী বিন মোহাম্মদ মাওয়ার্দি বলেন যে জেনে রাখুন, চিন্তা চেতনার পক্ষে অশুভ প্রথা গ্রহণের চেয়ে অধিক ক্ষতিকর এবং কাজকর্মে বাধা সৃষ্টিকারী কোনো কিছু নেই,
কিছু নেই। এই যে চিন্তা যে মা ডাক দিল, অথচ মায়ের ডাক দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এই বিষয়বস্তু রয়েছে রেওয়ায়ত, যে আমি যদি নামাজের মধ্যে থাকি,
আমার থাকে
আমার মা যদি না, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি যদি নামাজে থাকতাম আর মা যদি হায়াতে থাকতো আমাকে ডাক দিত, আমি মোহাম্মদ লাব্বাই বলে সেখানে চলে যেতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিষয়ে, যে মা বাবার হকের বিষয়ে কতটা আমাদেরকে দর্শ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আর সে জায়গায় আমরা মা বাবার ডাককেও আজকে আমরা অশুভ মনে করছি,
অনেক
করা যাবে না,
অনেক মা বাবা অলক্ষণে বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয় মানে সন্তানের উপর, এখন বের হইও না, এখন করিও না, বিড়াল সামনে দিয়ে চলে গেছে, বাবা এখন বের হইও না, কাজটা তোমার জন্য শুভ হবে না, মানে অশুভ করে ফেলে, মানে মা বাবার প্রতিও আমাদের যারা মুরব্বী নেকরাম রয়েছেন, যারা ঘরের বড় রয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা হাদিস শরীফ শ্রবণ করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তারা আমার দলভুক্ত নয় যারা অশুভ প্রথা অলক্ষণে বিষয়গুলো নিয়ে নেয়। এর অনেকগুলো আপনার ই রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার মধ্যে তিনটি বিষয় রয়েছে, সে উচ্চ মর্যাদায় পৌঁছতে পারে না। নাম্বার এক, যে ব্যক্তি নিজের ধারণা থেকে অদৃশ্যের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, যেটা শুরুতে আমরা মাদানী ফুল দিয়েছিলাম, বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম, হাতের রেখা দেখে বিষয় মানে ভবিষ্যতের কথা বলে দেয়া। নাম্বার দুই, ভবিষ্যৎবাণী করে নিজের ভাগ্য নির্ণয় করে, অথবা নাম্বার তিন, অশুভ প্রথা গ্রহণের কারণে সফর ভঙ্গ করে, কুসংস্কারের মাধ্যমে অনেকে সফর ভঙ্গ করে ফেলে, পিছন দিয়ে ডাক দিয়েছে আজকে সফর হবে না, সামনে দিয়ে বিড়াল চলে গেল সফর হবে না, কুকুরের ডাক আসলো আজকের সফর হবে না, এভাবে করে আজকের দিনটা অশুভ দিন, আজকের দিনে মানে সফর হবে না, এভাবে করে যে অশুভ প্রথাগুলো যে আমরা স্মরণ করি, অশুভ প্রথাগুলো আমরা মনে করি, এগুলো ওই ব্যক্তি উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারে না। যারা কুসংস্কারে বিশ্বাসী আল্লাহ তাআলার প্রতি ভরসায় তারা দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলাকে নিয়ে কুধারণা সৃষ্টি হয়, ভাগ্যের উপর ঈমান দুর্বল হয়ে থাকে, শয়তানি কুমন্ত্রণার দরজা খুলে যায়, অশুভ প্রথা গ্রহণের কারণে মানুষের মধ্যে সন্দেহ, চিত্তের দুর্বলতা, মনের ভয়, সাহসহীনতা এবং কার্পণ্য সৃষ্টি হয়ে যায়। অনেক ধরনের ব্যর্থতা আসতে পারে, যেমন কাজের পদ্ধতি সঠিক না হওয়া, ভুল সময়ে ভুল স্থানে কাজ করা এবং অপরিণামদর্শী কাজ করা ইত্যাদি। অশুভ প্রথা গ্রহণে অভ্যস্ত মানুষ নিজের ব্যর্থতাকে অশুভ সাব্যস্ত করার মাধ্যমে আত্মসংশোধন থেকেও বঞ্চিত থাকে। অশুভ প্রথা গ্রহণ করার কারণে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন তাদের মধ্যে বৈরতা সৃষ্টি হয়। এই অশুভ প্রথা গ্রহণ করার জন্য আত্মীয়তার বন্ধন সৃষ্টি মানে আপনার হয়ে যায়, বন্ধন ছিন্ন হয়ে যায়। যারা নিজের মাঝে অশুভ প্রথা গ্রহণের দরজা খুলে নেয়, তাদের দৃষ্টিতে সবকিছুই অলক্ষণে মনে হতে থাকে। কোনো কাজে ঘর থেকে বের হলে, পথে যদি কালো বিড়াল রাস্তা পার হয়, তখন ধারণা করে নেয় যে আমার কাজ হবে না, এই বলে ঘরে ফিরে আসা। এক ব্যক্তি সকালবেলা দোকান খুলতে যাচ্ছিল, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা দেখে, তখন মনে করে আজকে দিনটি আমার জন্য অমঙ্গল, সুতরাং আজ আমার ক্ষতি হবেই। এভাবে তাদের জীবনে চলার নিয়ম নীতি উল্টা পাল্টা হয়ে যায় এবং ক্ষতির সম্মুখীন হয়ে যায়। কারো ঘরে পেঁচার শব্দ শোনা গেল, তখন বলে দিল যে এই ঘরে কেউ মারা যাবে কিংবা পরিবারে ঝগড়া হবে, ফলে পরিবারের এক ধরনের মুসিবত সৃষ্টি হয়ে যায়, মানে দুশ্চিন্তার মধ্যে চলে আসে। নতুন কর্মচারী যদি ব্যবসায় কাস্টমার ডিল করতে না জানে এবং অর্ডার হাতছাড়া হয়ে যায়, ফ্যাক্টরি মালিক তখন তাকে অলক্ষণে বলে মনে করে এই চাকরিজীবীকে, অর্থাৎ কর্মচারীকে। এমনকি আপনার নববধুর হাত থেকে পড়ে কোনো জিনিস যদি ভেঙে যায়, তবে তাকে অপয়া মনে করা হয়, কথায় কথায় তাকে মনে কষ্ট দেয়া হয়। এভাবে করে অসংখ্য আপনার উদাহরণ এক্সাম্পল রয়েছে অশুভ প্রথা কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ জারি করতে হয় আমাদেরকে। আমাদের সমাজ যত কুসংস্কার রয়েছে, এই কুসংস্কার থেকে মুক্ত হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন যে কোনো দিন কোনো ক্ষণ অলক্ষণে নয়, সকল দিনই আল্লাহ তাআলার, সকল সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সকল দিন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য কোনো দিন কোনো টাইম কোনো সময় কোনো কিছুই অলক্ষণে নয়, কোনো সংখ্যা অলক্ষণে হতে পারে না, কোনো ব্যক্তি অলক্ষণে হতে পারে না, কোনো বস্তু অলক্ষণে হতে পারে না। এটা ইসলামের শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে, তাই আমাদেরকে এগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 216, কানজুল ইমান থেকে অনুবাদ, সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে, অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর। সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে, অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর, এবং সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে, অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্কতার সাথে পথ আমাদের অতিক্রম করতে হবে, আর না হয় আমাদের অবস্থা এরকম হয়ে যাবে যে আমরা বিভিন্ন কুপ্রথার মধ্যে লিপ্ত হয়ে যাব, কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে যাব, আর আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব। মদিনার তাজদার রসুলগণের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কুসংস্কারের কারণে কোনো কিছু থেকে ফিরে আসে, সে ব্যক্তি শিরকে জড়িয়ে গেছে। শিরিক বলার কারণ আপনার যে রয়েছে, এটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অশুভ ফল নেওয়া শিরিক, অশুভ ফল নেওয়া শিরিক, কথাটি তিনি তিনবার বলেন। অথবা ইরশাদ করেন, আমাদের প্রত্যেকেরই এরকম ধারণা সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসার মাধ্যমে সেটিকে দূর করে দেয়। অর্থাৎ এ ধরনের কুসংস্কার যদি আমরা আমাদের জেহেনের মধ্যে ব্রেনের মধ্যে আমরা নিয়ে আসি, তাহলে আল্লাহ তাআলার ভরসা আমাদের কোথায় চলে গেল?
মানে বিষয়গুলো আসবে আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে একটা ধারণা চলে আসে,
জি,
যে হয়তো আমার এই কাজটা অশুভ হতে পারে,
জি,
বা আমি এই আজকে সকালে উঠে তার মুখ দেখলাম,
জি,
এখন আজকে তো সারাদিন আমার খারাপ যাবে,
খারাপ যাবে।
তো বিভিন্ন ধারণা আসবে, যেমন নামাজের মধ্যে আশোয়াশা আসে, যেটা আমরা মসজিদে গিয়ে আদায় করি এবং অজিভা পাঠ করে, দোয়া পাঠ করে, তেলাওয়াত করে, অনেক ভাবে পবিত্রতা অর্জন করে, কিন্তু সেই নামাজের মধ্যে শয়তান কি করে, আমাদের ভিতরে ঢুকে গিয়ে আশোয়াশা দেয়। তো শয়তান এবং দুনিয়াবে চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়। তো দেখা যায় যে নামাজের মধ্যে যদি শয়তান ধোকা দিতে পারে, তো বান্দার উচিত কি সেই ধোকা থেকে বেঁচে দুনিয়াবে খেয়াল থেকে বিরত থেকে আল্লাহর দিকেই মনোনিবেশ করা। ঠিক তেমন আমাদের মধ্যে অশুভ প্রথার এই যে এই মহামারী যেটা সেটা বা এই কনসেপ্ট আসতেই থাকে, কিন্তু আমাদের কি তাৎক্ষণিক ভাবে কোন কাজ করতে গেলে সেটা বর্জন না করে, সেটা যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক হয়ে থাকে, সেটাকে অবশ্যই পালন করা, করতে থাকা। আর এই যে আমার কনসেপ্ট আসলো, সেটাকে প্রতিহত কিভাবে করব, যে ইনশাআল্লাহ আমার কিছুই হবে না, এই কাজে বরকত হবে,
বরকত হবে,
তখন ইনশাআল্লাহ দেখা যাবে যে এই যে আমাদের প্রবল বিশ্বাস এবং ধারণা, এর মাধ্যমে এই অশুভ প্রথার যে আমাদের ভিতরে যে শয়তান যে একটা এর মাধ্যমে খারাপ প্রভাব সৃষ্টি করার জন্য অপপ্রচেষ্টা চালায়, আমরা সেটাকে প্রতিহত করতে পারবো খুব সুন্দর উত্তম ভাবে।
কিন্তু সফর মাসকে অনেকে কিন্তু অশুভ মনে করে,
জি
সফর মাস অশুভ, সে ব্যাপারে আপনার হাদিস শরীফে আসছে যে প্রিয় আকা মদনী আলী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে সফর মাসকে নিয়ে অশুভ প্রথাগত মনোভাবকে রহিত ঘোষণা করতে গিয়ে ইরশাদ করেন, লা সফর, সফর কিছুই না। হযরত আল্লামা আশা আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাই হাদিসটির ব্যাখ্যায় লিখেন যে সাধারণ লোকেরা এই সফর মাসটিকে বালা মুসিবত ও বিপদাবদ অবতীর্ণ হওয়ার মাস বলে মনে করে, এই মনোভাব ভুল ও রহিত, এর কোনো বাস্তবতা নেই। সদর শরিয়া বৌদ্ধ তরিকা মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ আলাই লিখেন, মানুষ সফর মাসকে অলক্ষণী হিসাবে জানে, এই মাসে তারা বিয়ে শাদী করে না, কন্যাদান করে না, এ ধরনের আরো অনেক কাজ করে। আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টে হতে পারে, এবং পাক ভারতে মধ্যে এই ধরনের মানে সফর মাসকে অশুভ মনে করে, ভারতের মধ্যে পাকিস্তানের মধ্যে হয়তো বিশেষ করে হতে পারে, এ ধরনের অনেক কাজ তাই করে না, কোথাও সফর করে না, বিশেষ করে সফর মাসের প্রথম 13টি দিনকে অনেক বেশি অলক্ষণে বলে মনে করত। এসব হলো অজ্ঞতাজনিত কথা, হাদিস শরীফ ইরশাদ হয়েছে সফর কোনো কিছুই না, অর্থাৎ এটিকে অলক্ষণে বলে মনে করা মানুষের ভুল। অনুরূপভাবে জিলকাত মাসকে অনেক মানুষ খারাপ মনে করে থাকে, এটিকে বলে শূন্যের মাস, এটিও ভুল। প্রতি মাসের 3, 13, 23, 8, 18, 28 তারিখগুলোকে অনর্থক মনে করে, এরূপ মনে করাও অনর্থক। আল্লামা সৈয়দ মোহাম্মদ আমিন বিন ওমর বিন আব্দুল আজিজ শামি রহমতুল্লাহ আলাই লিখেন, আল্লামা হামিদ আফান্দি রহমতুল্লাহ আলাই এর নিকট জিজ্ঞাসা করা হলো, কিছু কিছু তারিখ কি অলক্ষণে এবং কিছু কিছু তারিখ কি বরকতময় হয়ে থাকে, যা সফর করা বা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করার জন্য উপযুক্ত নয়? তিনি উত্তর দিলেন, যেই ব্যক্তি প্রশ্ন করে যে কিছু কিছু তারিখ কি অলক্ষণে, তাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, তার কাজটিকে অজ্ঞতা বলা হবে, তার নিন্দাবাদ করতে হবে। এমন মনে করা ইহুদিদের পদ্ধতি, এসব মুসলমানদের নিয়ম নয় যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে চলে।
আল্লাহ,
খুব সুন্দর কথা, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে যারা চলে তাদের কিন্তু এ ধরনের নিয়ম নেই, অর্থাৎ কোনো কিছু অশুভ মনে করা না। এবং বিশেষ করে আপনার সফর মুজাফরের শেষ বুধবার পালন করা, শেষ বুধবার রয়েছে, শেষ বুধবার পালন করা হয়। সদর শরিয়া বৌদ্ধ তরিকা আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী বাহারে শরিয়াত তিনি মধ্যে উল্লেখ করেছেন যে সফর মাসের শেষ বুধবার ভারত উপমহাদেশে অধিকারে পালন করা হয়। লোকেরা নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, আনন্দ বর্মণ ও শিকারে বের হয়, পুরী বানায়, গোসল করে, আনন্দ উদযাপন করে, আর বলে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সুস্থতার গোসল করেছিলেন এবং মদিনা শরীফের বাইরে সফরে গিয়েছিলেন, এসব কথা ভিত্তিহীন এবং এই দিনগুলোতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ প্রচন্ড ছিল, এসব কথা বাস্তবতার বিরুদ্ধ। কেউ কেউ বলে থাকে এই দিনে বালা মুসিবত অবতীর্ণ হয়, এ ধরনের আরো অনেক অনেক কথা হয়ে থাকে, সবই ভিত্তিহীন। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল ভিত্তিহীন এবং অশুভ প্রথা থেকে, কুসংস্কার থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারবর্গকে বাঁচিয়ে রাখুক। যারা আমাদের, আমরা এই মুহূর্তে শুনতে পেরেছি, আমরা অনেকগুলো হয়তো বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি, আমরা আগে যারা এই কাজগুলো করতাম, এখন আমরা নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলো আমরা করব না, অশুভ পথ আমরা নিব না, আমরা ইনশাআল্লাহ তাআলা কুসংস্কারের মধ্যে নিজেকে জড়াবো না এবং অন্যকেও আমরা জড়াতে দিব না ইনশাআল্লাহ তাআলা। আমরা বলে দেব কুসংস্কার ইসলামের মধ্যে কোনো কুসংস্কার নাই, এ ব্যাপারে আমরা বলে দেব ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। কর্মচারীদের ব্যাপারে মানে কুলক্ষণ অলক্ষণ আমরা শুনেছিলাম, কর্মচারীর যদি বেচা কিনা ঠিক মতো না করতে পারে অথবা অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওই কর্মচারীকেও কি বলা হয়, অপায়া বলা হয় অথবা অলক্ষণে মনে করা হয় যে তোমাকে দিয়ে হবে না, তুমি ব্যবসাটাই গড়বড় করে দিলে। এ ধরনের আমাদের সমাজের মধ্যে মনোয়ার ভাই আরেকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলেন আমি আলী সুন্নাত, কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করা হয়। কর্মচারীদের তো অনেক হক রয়েছে, কর্মচারীদেরও হক রয়েছে, মালিকদেরও হক রয়েছে, এই কর্মচারীদের সাথে যে খারাপ ব্যবহার করা হয় এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন?
আমির আলী সুন্নাত একবার মাদানী মুজাকারের মধ্যে বলেছিলেন যে কর্মচারীদেরকে যেভাবে মালিকরা কষ্ট দেয়,
জি
তারা তাদের চাকরি বজায় রাখার স্বার্থে অনেক কিছু বলে না, মেনে নেয়। যেমন একটা মালিকের অধীনে কয়েকজন কর্মচারী, এর মধ্যে একজনের বেশি স্বাস্থ্য, তার খাবারের চাহিদা একটু বেশি
বেশি হবে।
আচ্ছা, সে দেখা যায় একটা কাস্টমার আসলে তাৎক্ষণিক সে কোথাও যেতে পারে না। আচ্ছা, আরেকজন আছে স্বাস্থ্য কম, সে খুব সহজেই যাতায়াত করতে পারে, তার খাবারের বেশি প্রয়োজন হয় না। তো দেখা যায় যে মালিক অনেক সময় সেই যে অপারগ তার স্বাস্থ্যের কারণে, এটা কুদরতি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিষয়, সে পারে না। তো দেখা যায় যে তাকে অনেক সময় এমন ধরনের কটাক্ষ কথা বলে, তার মনে কষ্ট দেয়, এবং তাকেও মনে করা হয় যে এই থাকলে আমার প্রতিষ্ঠানে এই অবস্থা। তো তাকে এই যে যেটাকে বলে অনুক্ষণে বলা হয়, বা তার থেকে যে অশুভ প্রথাটা নেওয়া হয় যে এর যে গতিবিধি এটাকে চেঞ্জ না করার কারণে বা তার মনোভাবের কারণে, তার কারণেই হয়তো আমার কাস্টমার চলে যায়, হয়তো আমার বিভিন্ন প্রবলেম হয়, প্রফিট কম হয়, মুনাফা কম হয় ইত্যাদি। তো এই যে বিষয়গুলো, একে তো মুসলমানকে কষ্ট দেওয়ার সামিল, আর দ্বিতীয়ত এর মাধ্যমে যে যে সে মনে করছে যে তার কারণেই আমার রিজিক কমে যাচ্ছে। তো এই জিনিসটা ইসলামে নিষেধ করা হয়েছে যে কারো কারণে রিজিক কমে না, আর কারো কারণে বরকত কমে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত কাজগুলো রয়েছে সেটা যখনই আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে করা হয়, সেটার মাধ্যমে আস্তে আস্তে বরকত কমে যায়, সেটার মাধ্যমে কাস্টমার কমে যায়, সেটার মাধ্যমেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত সেটার মধ্যে কমতে থাকে, কিন্তু বান্দা সেটা ধরতে পারে,
বুঝতে পারে,
বান্দা সেটা মানতে পারে না। জি, অনেক সময় অনেক মানুষ থাকে যে মিসকিন, অনেক ফকির, অনেকে থাকে এতিম। তো দেখা যায় আমাদের দোকান পাট ইত্যাদির মধ্যে ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করে, যাদের মা অনেক বাবা অনেক অসহায়, দৌড়াদৌড়ি করে। তো যদি কারো দোকানে এরকম বরকতহীন কোনো ঘটনা ঘটে থাকে, তা আপনি খবর নিয়ে দেখেন যে কখনো কোন এতিমকে কষ্ট দিয়েছেন কিনা।
জি,
কুরআনুল কারীমে বিষয়বস্তু রয়েছে আয়াতের মধ্যে, এতিমকে ধাক্কা দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, এতিমের মাথায় হাত বোলানোর সুযোগও রয়েছে,
সওয়াবের কাজ।
জি, এতিমের মাথায় হাত বোলানো, তা আমি কি তো কখনো কোনো এতিমকে কষ্ট দিই নাই, আমি তো কখনো কোনো অসহায় ব্যক্তিকে ধিক্কার দিই নাই, আমি তো কোনো কর্মচারীকে বা কোনো কাস্টমারকে আমি তার মনে কষ্ট দিই নাই, তার হাহাকার কি আমার এই ব্যবসার মধ্যে লেগে গেছে কিনা। তো এই যে বিষয়গুলো, এগুলোর দিকে আমাদের সচেতন থাকা উচিত, এবং মালিক হিসেবে কর্মচারীদেরকে বলে দেওয়া উচিত সাবধান, যে নামাজের দিকে খেয়াল নেই, নামাজের টাইমে বেচা কিনা, অর্থের লোভ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে দেখা যায় বরকতহীনতার মাধ্যম হয়। তো যদি আমরা সেগুলো দিকে খেয়াল করি, তাহলে আমাদের মধ্যে যে অশুভ একটা চিন্তা ভাবনা যে এর মাধ্যমে অশুভ হচ্ছে আমার, বা এর মাধ্যমে আমি আমার ক্ষতি হচ্ছে,
জি,
তাহলে হয়তো আমরা এ থেকে বের হতে পারবো,
বেরোতে পারবো।
এবং কর্মচারী যে দেশ থেকে যে কষ্ট দেয় যে বিষয়টা, আর কর্মচারীদের মাধ্যমে লাভ বা লস হওয়ার যে ধারণাটা, সেটা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ।
আপনার বিশেষ করে দেখা যায় আমাদের বাংলাদেশের যদি ব্যবস্থা দেখা যায়, গার্মেন্ট শ্রমিক,
জি,
আপনার নির্মাণ শ্রমিক, আপনার রিক্সাওয়ালা বলেন, এই ধরনের শ্রমিক কিন্তু বেশি।
জি,
গার্মেন্ট শ্রমিক এখন বলে দেওয়া হলো মালিক সে গালিগালাজ করার জন্য না টাকা দিয়ে রাখছে, সুপারভাইজার সে গালিগালাজ করবে, অপারেটরদের গালিগালাজ করবে, মানে গালিগালাজ না করলে নাকি কাজ আদায় হয় না, এ ধরনের
সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা।
এরপরে আপনার কয় গালি না দিলে পেটের ভাত হজম হয় না, আপনার গালি দিয়ে কথা ছাড়া কিছু গার্মেন্টস এরকম রয়েছে, হয়তো অনেক দর্শক আমাদের সাথে হবে গার্মেন্টস শ্রমিকও হতে পারে, অনেকে হয়তো আমার কথা সাথে একাত্মতা ঘোষণা করবে যে গালি ছাড়া কথাই বলে না আপনার, এ ধরনের
শুধু তাই না যে অকথ্য ভাষায় কথা বলতে পারে, যে মিথ্যা কথা বলতে পারে, বা এই ক্ষেত্রে খুব নিজেকে এক্সপার্ট মনে করে, অনেক সময় তাদেরকে কি করা হয়, প্রাধান্য
দেওয়া হয়। আসলে আপনি শুরুতেই বলেছেন যে বেতনে অসহায়, কিন্তু
জি
কয় টাকা সে বেতনে চাকরি করছে, হয়তো এই তার চাকরির বেতন দিয়ে তার পুরো ফ্যামিলিটা ভরণ পোষণের ভার আল্লাহ তাআলা তার উপর ন্যস্ত করেছে,
জি,
আপনি তাকে গালি দিচ্ছেন, আপনি ওই ব্যক্তিটি আসলে অসহায় অবস্থায় পড়ে আপনার গালির গুলো শুনে যাচ্ছে, তার খারাপ লাগছে, তার যে মনের আকুতি সে প্রকাশ করতে পারছে না,
জি,
সেক্ষেত্রে আপনি গুণাগার হচ্ছেন, গালি তো দিচ্ছেন, গালিগুলো তো নিজেকেই নিজে দিচ্ছেন, অপরকে তো দিচ্ছেন না। সেক্ষেত্রে আমি পরামর্শ দিই, এই মুহূর্তে যদি কোনো আপনার এমন ওয়ার্কার যারা কর্মচারী যাদের আন্ডারে রয়েছে, ফোরম্যান থাকে, সুপারভাইজার থাকে, আপনার পিএম জিএম থাকে, যারা গালিগালাজ করে থাকে, এ ধরনের কেউ যদি এই মুহূর্তে থেকে থাকেন অথবা তাদের বন্ধু বান্ধব মা বাবা থেকে থাকেন, তাদেরকে আমি আরজ করব যে আপনার সন্তানকে অথবা আপনি নিজে হন, যেই হন না কেন, এই ধরনের বিহেভ থেকে আমি আপনি বেঁচে থাকুন। কেননা গালির মাধ্যমে আপনি কাজ আদায় করবেন, এর চেয়ে ভালোবাসা দিয়ে কাজ আদায় করতে পারবেন বেশি। আপনি মহাব্বাত দিন, ভালোবাসা দিন। বলা হচ্ছে ছুরির আঘাতে মানুষের গলা কাটে না, কিন্তু আপনার ভালোবাসার মাধ্যমে গলা কেটে দেয়, একটা কথা বর্ণিত রয়েছে বিভিন্ন ভাষায় বলে থাকে, মনীষীগণ বলে থাকে। তো সেক্ষেত্রে আমি আরজ করব যারা ওয়ার্কারদেরকে, সাধারণ যারা কর্মচারী তাদেরকে আমরা গালিগালাজ করে কাজ আদায় করে তো নিচ্ছি, কিন্তু এর চেয়েও হয়তো বেশি কাজ আদায় হতো আপনার মুহাব্বাতের মাধ্যমে, আপনার ভালোবাসার মাধ্যমে। অনেক কর্মচারীকে বলতে দেখবেন দোয়া করতে থাকে, আমার পিএম স্যার অনেক ভালো, আমাদের জিএম স্যার অনেক ভালো, আমাদের সুপারভাইজার না অনেক ভালো, সে গালিগালাজ করে না, আমাদের দিক দেখে, আমাদের মুহাব্বাত করে। মানে এ ধরনের আপনার সুনাম হবে না, সুনাম হবে, দোয়া দিবে। আপনি 2 টাকা লাভের কারণে, একটু পদোন্নতির কারণে আপনি গালিগালাজ করলেন, গালিগালাজ করে কাজ আদায় করলেন, আপনার পদোন্নতি তো হয়ে গেল, কিন্তু এই ওয়ার্কারদের যে মনের যে চাহিদা, তার মনের আকুতি, তাদের যে নিঃশ্বাস আপনার শরীরে লাগবে, আপনার জন্য লেগে যাবে, না জানি তার যে দোয়া কখন আপনার বিরুদ্ধে লেগে যাবে, আপনিও জানবেন না, তারাও জানবে না, কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবো আমরা। সেক্ষেত্রে কর্মচারী যারাই রয়েছে, বাড়ির কর্মচারী হোক অথবা নির্মাণ শ্রমিক হোক অথবা যারা গার্মেন্টস শ্রমিক হোক অথবা যে কোনো ফ্যাক্টরির কর্মচারী হোক না কেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের কাজগুলো। মালিকের একটা হক রয়েছে, আপনাকে 8 ঘন্টা ডিউটি দিচ্ছে, এই ডিউটির মধ্যে আপনি কমসে কম মিডিয়াল আন্দাজে মধ্যম পন্থা অবলম্বন করে কাজ করুন, একদম লো পজিশন না, একদম হাই পজিশন না, আপনি মধ্যম পন্থা অবলম্বন করুন। আল্লাহ হযরত রহমতুল্লাহ লিখেছেন যে এভাবে করে আপনি হিসাব করুন, কেউ যদি কম্পিউটার টাইপিং করে, নর্মাল কাজ করলে 10টি টাইপিং করতে পারে, হাই করতে, হাই যদি করে তাহলে সে 20টি করতে পারে, এবং মধ্যম পন্থা যদি করতে পারে তাহলে সে 15টি করতে পারে। তো অবশ্যই আপনার প্রতি 15টি টাইপ করা এটা আবশ্যক হয়ে যাবে। তো সেজন্য আপনি এভাবে মধ্যম পন্থা অবলম্বন করে আমরা কাজ করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে মালিকও খুশি হবে, সুপারভাইজারের গালিগালাজও শুনতে হবে না, আপনার কাজে ভুল হলে আপনি ভুলগুলো শুধরিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইতে আসানি হবে, কাজের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আবারও বলবো যারা কর্মচারীদেরকে আমি ঠকাই, অনেকে টাকা পয়সা দেয় না, কিতাবে বর্ণিত রয়েছে সারমর্ম যে কর্মচারীর শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করা আমাদের স্মরণ রাখতে হবে। ইসলাম আমাদেরকে কি বলেছেন, ইসলাম আমাদেরকে কি দিয়েছেন, এই ইসলামী রুলস যদি আমি মেনে চলি, আমাদের এলাকার মধ্যেও গ্রামের মধ্যে দেখা যায় কাজ করিয়েছে, মাটির কাজ হোক, ঘরের কাজ হোক অথবা অন্য কোনো কাজ হোক, কাজ করিয়েছে, এখনো কাজ করার আপনার ওই যে ঘুরতেছে টাকার জন্য, ঘুরতেছে ঘরে, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, এই এই হাটে দিব তো ওই হাটে দিব, অমুক দিন নিও তো অমুক দিন নিও তো, টাকা এখনো আসে নাই, অমুক দিন নিও, বেচারা তো আপনার এই কাজ করে খায়। বেচারার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যায় যে তারাও কি করে আপনার ঋণ নিয়ে 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 সংসার চালাতে হয়।
এখানে বাবু 2টা বিষয়।
জি,
একটা তো আপনি যেটা বললেন, কিছু মানুষের এমন ধারণা যে কর্মচারীর বেতন আমি না আটকে রাখি তাহলে সে হয়তো চলে যাবে,
চলে যাবে,
তো দেখা যায় তাকে এভাবে এক মাস বেতন আটকে রাখে বা অর্ধ মাস, টাকা কিছু নিজের মধ্যে রাখে,
নিজের মধ্যে রাখে,
তার মানে তারা মনে করে যে এটা আমি তার লাগাম টেনে ধরে রাখলাম, যে সামর্থ্য থাকা সত্ত্বেও তার সাথে যেই টাইমে টাকা দেওয়ার কথা সেই টাইমে টাকা দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও সে টাকা দেয় না,
দেয় না।
তো এইভাবে দেখা যায় ওই বেচারা বিভিন্ন জায়গায় কর্জে ঋণের মধ্যে লিপ্ত হয়ে যায়, তো তার তো কখনো দোয়া আসবে না। তো আমির আল সুনত বলেন এই যে বিষয়গুলো, এটা সম্পূর্ণরূপে তাদের ভিত্তিহীন একটা ধারণা যে টাকা আটকে রাখলে কর্মচারী থাকবে, বরং এটা যে অনেক সময় তাদের উপর জুলুম করারই পরিণাম হয়ে যায়। তা আমাদেরকে এই বিষয় থেকে বাঁচতে হবে। আরেকটা বিষয় যে আমরা এমনও দেখেছি যে মানুষ কিছু কিছু মানুষের কাজ করতে গিয়ে কিছু কিছু মানুষের প্রশংসা করে থাকে, যে অমুকের বাসায় গিয়েছিলাম, অমুকের ফ্যাক্টরিতে কাজ করেছি, কেমন মানুষ,
কেমন সুন্দর মানুষ,
যে কেমন সুন্দর
ব্যবহার,
জি, এবং এভাবে বলে থাকে যে সে তো খুব ভালো ছিল। এখন সে চলে যাওয়ার পরে তার অমুক আত্মীয় এসেছে বা তার সন্তান এখন যাতা ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি। তো তার মানে দেখা যায় একই প্রতিষ্ঠানের মধ্যে ভালো ব্যক্তির প্রশংসা করছে এবং যে পরবর্তী নিন্দাবাদ জানাচ্ছে। তো এখন ঘটনা হলো এমনও দেখা গেছে যে যদি কোনো প্রতিষ্ঠানে তার কাজ ভালো লেগে থাকে, মালিকের আচরণ ভালো থাকে, তো সে যেখানে থাকুক না কেন তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। যদি আমরা এই বিষয়টাকে বাবু এইভাবে দেখি যে সারা ওয়ার্ল্ড এর মধ্যে প্রায় সকল দেশে দাওয়াত ইসলাম কাজ পৌঁছে গেছে
আলহামদুলিল্লাহ।
দাওয়াত ইসলামের মধ্যে শত শত হাজার হাজার মুবাল্লিগ রয়েছে, আজির রয়েছে যারা চাকরি করছে,
ওয়ার্কার রয়েছে দাওয়াত ইসলামের। এই যে আমাদের মাদানী চ্যানেল চলছে এখানে ওয়ার্কার রয়েছে,
জি
আলহামদুলিল্লাহ, এদের সাথেও ওইভাবে ই করা হচ্ছে।
তো সব ক্ষেত্রে দেখা যায় যে কেউ বলতে পারবে না দাওয়াত ইসলামের মূল রুলস এর মধ্যে এটা আছে যদি তুমি বেতন আটকে রাখো তোমার কর্মচারী থাকবে দিনের কাজ বাড়বে,
জি
এমন না। যদি তুমি তাকে গালি দাও তাহলে তোমার দিনের কাজ বাড়বে, এমন নয়। বরং আমির আল সুন্নাহর যে রুলস আমাদেরকে বানিয়ে দিয়েছে সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক,
সুবহানাল্লাহ,
যে মুস্কি হেসে তার ভুল ধরিয়ে দাও এবং তাকে সাবাস করে বাহবা দিয়ে কি করো তাকে উৎসাহিত করো যে ইনশাল্লাহ হবে না, সামনে এগিয়ে যাও। তো এই যে মহাব্বতের দর্স শিক্ষা এটা কিন্তু আমির হাসান নিজে থেকে বানায়নি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিম ছিল, যে সাহাবি, তো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনি যে এই কাজটা কেন করলে,
কেন করলে,
অথচ সে দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি খেদমত করেছিলেন।
আজকের ভুল হলে, কারো ভুল হলে আমরা সাথে সাথে তাকে বলে দিই, অথচ হাদিস শরীফে আসছে সারমর্ম যে খাদিমকে কতবার মাফ করবো।
জি সত্যাহাবাইকে নামে এই প্রশ্ন করেছিল যে কতবার। আচ্ছা এই থেকে সত্তর
অধিক অধিক
অধিক সংঘ বোঝানো হয়েছে,
অর্থাৎ ডেইলি সত্তরবার মাফ করতে
পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে এই হিকমতপূর্ণ জবাব দিয়েছেন যে সাধারণত এতবার ভুল করবেও না,
করবেও না,
করতে করতে দিন পার হয়ে যাবে, তারপর নতুন দিন আবার শুরু হবে। তো তার মানে খাদিম যারা রয়েছে তারা অনেক কষ্ট করে, তাদেরকে ক্ষমাই করে দাও। আচ্ছা এখান থেকে আমি আরেকটা পয়েন্ট নেব যে একজন খাদিমকে যদি এতবার ক্ষমা করতে বলা হয় তাহলে ঘরের স্ত্রীকে আমি ক্ষমা করতে পারি না?
অবশ্যই
ঘরের স্ত্রীকে আমি দু চারটা ভুল করলে গিয়ে তাকে শাসন করে মারবো, তাকেও বুঝাই। আচ্ছা ঘরের ছেলে, ঘরের অন্যান্য যারা সদস্য রয়েছে
সব সদস্যদেরই বুঝাতে,
তারা আমার নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক, তারা আমার খুবই আপন, তো তাদের এই ছোটখাটো ভুল বা একাধিক ভুল এটাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি
আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমরা যে কাজই করবো আল্লাহ রাসূলের সন্তুষ্টি যদি এর মধ্যে বিদ্যমান থাকে তাহলে ইনশাআল্লাহ হয়তো সাময়িক ভাবে পরেশানগ্রস্ত আপনি হবেন, কিন্তু অধি দূরের এটা নয় যে আপনি এর ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু কলস দর্শকদের রয়েছে নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা যে আজকের রিসালা রয়েছে রিসালার পরিচিতি আমরা তুলে ধরবো। জি কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জিয়েল, মাদানী চ্যানেল ইলম ও হিকমতের বাণী। এই অনুষ্ঠানটি আমি প্রায় সময় দেখি, এটা থেকে আমি অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমরা শিখতে পারি। আর এই অনুষ্ঠান সকল মুবাল্লিগ ও কলাকৌশলের সকলকে জানাই ধন্যবাদ।
প্রায় সময় না দেখি কন্টিনিউ, আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা মদিনা মদিনা হবে। জি পরবর্তী কল।
বান্দায়া আমরা মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার তো ভালো লাগে সবসময় আপনার জি জি শুনতে ভালো লাগে, মিলাদ শুনতে ভালো লাগে, আমরা সবাই নামাজ পড়ি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ,
মাদানী চ্যানেল ভালো লাগে, নাজ শরীফ শুনতে ভালো লাগে,
মাদানী কার্টুন হয়তো ভালো লাগবে।
জি আর
দুটো বলতে বলে গেছে,
নিয়মিত নামাজ পড়ে।
মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজই বানাক। জি পরবর্তী কল। আসলে আমরা যেই কাজটা ভালো কাজ, অনেক সময় দেখা যায় ভালো কাজ আমি তো করি কিন্তু অন্যকে আমরা বলি না, অন্যকে আমরা বলবো, নিজের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলবো। এক মুমিন অন্য মুমিনের আয়না স্বরূপ, নিজের জন্য যে কাজটি আমরা দেখবো শুনবো বুঝবো যেটা ভালো আমার জন্য, অন্য মোমিনকেও আমি এটা বলে দিব যে এই কাজটা তুমি করো। মাদানী চ্যানেল দেখে আপনি শিখছেন তো আপনার বন্ধুকেও আপনি শিখাবেন না, সকলকে ইনশাআল্লাহ আমরা শিখাবো এবং সকলকে আমরা এই ব্যাপারে নেকির দাওয়াত আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব আমরা আরেকটি বিষয়বস্তুর দিকে যাব, সময় আমাদের হাতে খুবই সংক্ষিপ্ত। তাহিয়াতুল ওযু নামাজ এটা কখন পড়বে এবং ওযুর পানি কি শুকিয়ে যাওয়ার পরে না শুকিয়ে যাওয়ার আগে, এ ব্যাপারে কি মাদানী ফুল রয়েছে? আমিনে সুন্নাত এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন, মনোরভাই যদি একটু ফজিলত বলে দেন এবং কখন পড়বে এ ব্যাপারে যদি দর্শকদেরকে একটু বলে দেন।
সহিহ মুসলিম শরীফে এই বিষয় রয়েছে, তাহিয়াতুল ওযুর বিষয়ে। ওযু করার পর অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে দুই রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব।
সুবহানাল্লাহ।
হযরত সাইয়েদুনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে এবং জাহির ও বাতিন প্রকাশ্য অপ্রকাশ্য সহকারে মনোনিবেশ করে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সুবহানাল্লাহ।
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তো তাহিয়াতুল ওযু নামাজটা ফরজ এবং ওয়াজিব নয়, তো মুস্তাহাব, কিন্তু এর ফজিলত কত বাপ?
অনেক রয়েছে,
অনেক রয়েছে। তাই আমরা যখন সময় পাবো যে নামাজ পড়ে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করব, যদি আমাদের সময় থাকে। এমন নয় যে তাহিয়াতুল ওযু অনেক সময় পড়তে গিয়ে আমরা জামা জামা না ছুটে না যায়, তাকবীরের ওয়াক্ত যেন চলে না যায়। অর্থাৎ এই বিষয়টাকে আমার সময় সাপেক্ষে আমরা আমলটা করার চেষ্টা করবো। হ্যাঁ, যদি আমার করার ইচ্ছা থাকে এই ফজিলত প্রাপ্তির জন্য, আমরা যে নির্ধারিত সময় রয়েছে ফরজ ওয়াক্তের, আমরা পূর্বে উজু করে নেই এবং নিষিদ্ধ সময় না হলে দুরাকাত নামাজ আদায় করে নেই,
আদায় করে নেই।
সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে যখন জানালেন যে বিলাল তুমি কি এমন আমল করো যে তোমার এত মর্যাদা, জান্নাতে তোমার
আলা মাকাম,
হ্যাঁ যে সেই মর্যাদা, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছিলেন যে আমি তো তেমন কিছু করি না, কিন্তু আমি যখনই উজু করি তো উজু করার সাথে সাথে দুরাকাত নামাজ পড়ে নিই। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক আমল ছিল না শুধু সাহাবাই কেরাম আউলিয়া কেরাম এদের মোবারক আমল ছিল, এবং সেক্ষেত্রে আমির আল সুন্নাত আলহামদুলিল্লাহ এই আমলটিকে মুবাল্লিগদেরকে উৎসাহিত করে থাকে, তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ এভাবে
আদায় করা হয়েছে কিনা।
তো আমরা ইনশাআল্লাহ আদায় করব।
বিশেষ করে এখানে মনে হবে দেখা যায়, দেখেন আমরা ফরজ নামাজই ঠিক মতো পড়ছি না, ফরজ নামাজ আমাদের পড়া উচিত। ফরজের পাশাপাশি নফলের কত সওয়াব রয়েছে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নফলের আধিক্য করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আমরা যারা ফরজ নামাজ থেকে গাফিল রয়েছি, ফরজ নামাজ আমরা আদায় করা শুরু করে দিই। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তির নাম জাহান্নামের ওই দরজায় লিপিবদ্ধ করে দেওয়া হয় যে এই দরজা দিয়ে সে প্রবেশ করবে। কত বড় কথা! তো আমরা নামাজ বর্জন না করি, নামাজ আমরা পাঁচ ওয়াক্ত আদায় করব, আর যাদের কাজা হয়ে গিয়েছে আমরা কাজা নামাজগুলো আদায় করে নিব। এরপর আল্লাহ তাআলার দরবারে তওবাও করব যে আল্লাহ আমি যে কাজা করেছি আমাকে মাফ করে দাও, আমি তওবা করছি আর কাজা হবে না আমার থেকে, এভাবে করে বলে নেয়া। এবং পাশাপাশি তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, ইশরাক ও সাআসতের নামাজ, আওয়াবিনের নামাজ, এরপরে তাহাজ্জুদের নামাজ যদি সম্ভব হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সালাতুল হাজতের নামাজ, এবং আমরা শুরুতেই বলেছিলাম তাকদীরের ব্যাপারে, আপনি কোনো কাজ শুরু করতে চাচ্ছেন, কোনো কাজ করতে চাচ্ছেন, কোনো ই করতে চাচ্ছেন, তাহলে ইস্তিখারার নামাজ পাঠ করে নেয়া। সাইয়েদুনা জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমস্ত কাজে ইস্তিখারা করার শিক্ষা দিতেন, যেমন এইভাবে কোরআনের বিভিন্ন সূরা শিক্ষা দিতেন। তো এটা হাদিস শরীফের দ্বারা বর্ণিত রয়েছে। তো আমরাও যদি ইস্তিখারা করি যে কোনো কাজের জন্য, যে কোনো কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন ইস্তিখারা করে নিন, কোনো নতুন কাজ শুরু করতে ইস্তিখারা করেন। নেক আমলের জন্য ইস্তিখারা নয়, আপনি দুনিয়াবি কোনো কাজ শুরু করতে চাচ্ছেন, এই কাজটা আপনার জন্য জায়েজ কাজ, শুরু করাটা কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্দেশ রয়েছে, সেক্ষেত্রে আপনি ইস্তিখারার নামাজ মাদানী পাঞ্জি সুরার মধ্যে বর্ণিত রয়েছে, এখান থেকে আমরা জেনে বুঝে আমরা এর উপর আমল করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।